exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনাদের সঙ্গে আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে সবসময় বারবার করে ধন্যবাদ জানাই কারণ এত কষ্ট করে ফেসবুকে কানেক্টেড হয়েছেন অবশ্য অল টাইম তো আমরা ফেসবুকেই থাকি আর বন্ধুরা যারা ফেসবুকে এখনো কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন কানেক্টেড হবার নিয়মটি জানিয়ে দিচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি হচ্ছে 3,00,000 প্লাস সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ এবং আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু রিমি আজকে আমরা শুনবো তার জীবনের গল্প আর বন্ধু কমেন্ট শেয়ার করতে একদমই তো ভুলবেন না লাইক তো দিয়েছেন আর কমেন্টে আপনার যে কোনো মতামত কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে লিখতে পারেন তো প্রোগ্রাম রিলেটেড কোনো কথা যদি আপনার জানার থাকে যে কোনো মতামত অবশ্যই আমাদেরকে জানাতে পারেন বন্ধু আর সবাই তো অপেক্ষা করছে কখন আমাদের ঘুরাইতে সামাজিক এবং কখন রিমি কথা শুনবে অবশ্যই বন্ধু শুনতে তো পারবেন তবে তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে বন্ধু আর বন্ধু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা রাইট উচ্চগতি হোম ইন্টারনেট এখন এবং সিলেটে এপ্রিল মাসে নতুন সংযোগ যারা নিচ্ছেন তাদের মধ্য থেকে মিরপুর থেকে 3 জন এবং সিলেট থেকে 3 জন মোট 6 জন লাকি উইনার পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার ভালোবাসা বাংলাদেশের গুরুর মাধ্যমে এবং বিস্তারিত জানতে কল করুন 09611337 এই নাম্বারটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়েছেন নাবিল রয়েছেন আমাদের সঙ্গে প্রীতি ভৌমিক মিনি রয়েছেন আমাদের সঙ্গে আর কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি সুস্মিতা আমাদের সঙ্গে এই মুহূর্তে কানেক্টেড হয়েছেন পলাশ রয়েছেন আমাদের সঙ্গে খন্দকার শান্ত ইসলাম রয়েছেন অবশেষে শুরু হলো আসলে অনেক কোন বিরতির পর চলে আসলাম কোনো সমস্যা নেই বন্ধু আশা করছি আর বিরতি টিভি সেক্টর যেতে হবে না সাজু ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে রুহি আক্তার রয়েছেন হিমেল খান ব্রাহ্মণবাড়িয়া থেকে রয়েছেন আশিস রয়েছেন আমাদের সঙ্গে সবাই যেহেতু অপেক্ষা করছেন তো অপেক্ষা নাই করাই কজ ইটস টাইম টু ওয়েলকাম গুরু
দেশটারই বুকে বেঁধে রাখি চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই চলো কারো কষ্টে আহাজারি করি চলো প্রিয়তম আর চোখে রাখি চোখ কানে কানে বলি যাও আমি তোমাকে অনেক ভালোবাসি প্রাণের চাইতে প্রিয় মা তুমি প্রিয় এই মাতৃভূমি চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি আচ্ছা কে ডাকে এত রাতে ভালোবাসার ফেরিওলা চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগা সুর বাজবে তোমার মনে আর বাধুহারা হব আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ
যতবারই শুনি ততবারই বারবার শুনতে ইচ্ছা করে মাঝে মধ্যে মনে হয় যেটা রেকর্ডিংটা নিয়ে যায় বাসায় যে আরো কয়েকবার শুনি বিশেষ করে গুরুত্ব শুনলে আবারও সেই কথা বলবে জানটা শুনলে আসলে অনেক বেশি ভালো লাগে আর বন্ধুরা তো বারবারই শুনতে চায় তো
কিন্তু রিকোয়েস্ট হচ্ছে বারবার এই কথাটা কিন্তু ফেসবুকে লিখবার কোনো প্রয়োজন নাই
অবশ্যই
কারণ যে পরিমাণে আকাশ ছুঁইতে সবাই একসাথে উপর দিকে জানান দিচ্ছে যে উপরে থাকছে সে উপরে আকাশ ছুঁয়ে দেখছে এইটাতে যেটা হচ্ছে যে উপরে কিন্তু ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক পুলিশের প্রয়োজনীয়তা অনেক রকম দেখা দিবে এবং এত বেশি আকাশ ছোঁয়ার ভিড়ে ফেসবুকে কিন্তু আমাদের প্রোগ্রাম রিলেটেড ইনফরমেশন গুলো আমরা দেখতে পাই না তো প্লিজ আকাশ ছুঁয়ে দেখছি মনে মনে সেটা ঠিক আছে ফেসবুকে এত বেশি দেখবার কোনো প্রয়োজন নাই এবং থ্যাংকস ইমা আমার সম্বন্ধে এত প্রেজ ওয়ার্ড দি ওয়ার্ড ব্যবহার করার জন্য এবং ইজ রিয়েলি গুড টু সি যে তুই ইম্প্রোভাইজ করছিস মানে আমিও বিভিন্ন দিন একই ডায়লগ মারছি বা তুই তার ইম্প্রোভাইজেশনে নিত্য নতুন কথা জুড়ে দিতে পারছিস রাইট তো এটা দেখে ভালো লাগলো এবং আমরা অনুষ্ঠান শুরু করার মুহূর্তে অনেকের সাথে দেখা হয় খুব ভালো লাগে যেহেতু অনেকে সশরীরে চলে আসেন ঢাকা এফএম এর অফিস যেটি নাভানা টাওয়ারের 15th ফ্লোরে, এবং আমাদের আমার সাথে ইন্টারঅ্যাকশন হয়, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার কাছ থেকে দেখার সৌভাগ্য হয়। অনেক সময় লাইভ প্রোগ্রামগুলোতে যখন ইন্টারঅ্যাক্ট করি, আমরা রেডিও পার্টনার ছিলাম ব্যাক 14th এপ্রিল, ইনফ্যাক্ট পহেলা বৈশাখের প্রোগ্রাম যেটা ইন টিভি টেলিভিশন পার্টনার, এবং আমাদের রেডিও পার্টনার ছিল ঢাকা এফএম 90.4, এবং সেই সাথে মধুর স্পন্সর, মধুর জন্মদিনও ছিল বৈশাখের, আমরা প্রোগ্রাম করলাম কলাবাগান মাঠে, সেখানে প্রোগ্রামটা ফরচুনেট আমি হোস্ট করছিলাম, তখন অনেকের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছে। তো আসলে এই স্পিচটা কিন্তু একটা সিগনেচার স্পিচ হয়ে গেছে আমাদের ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে, কারণ আমি যখনই শুরু করেছিলাম কথাটা তখন আর কিন্তু প্রয়োজনীয়তা ছিল না পরিচয় দেওয়ার, শুধু এই কথাটা স্টার্ট করাটাই যথেষ্ট ছিল। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে মুখে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত করি, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যান আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এটা কিন্তু একটা সিগনেচার স্পিচ হয়ে গেছে ভালোবাসার বাংলাদেশের লোগো স্পিচ বলা যেতে পারে, যেটা আমাকে, তোকে, ভালোবাসা বাংলাদেশের স্টুডিওকে, ভালোবাসা বাংলাদেশের সাথে যারা কানেক্টেড তাদের সবাইকে একটা দারুণ এক স্পিরিচুয়াল কানেক্টিভিটিতে জুড়ে রেখেছে ভালোবাসা বাংলাদেশের লিসেনার্স কমিউনিটির সাথে। ইটস রিয়েলি 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 মানে গুড এক্সপিরিয়েন্স, এবং সামনাসামনি জিনিসটা যখন দেখি বুঝি তখন ভাল লাগে। বাট অনেকে দেখা করতে আসে, যেটা বলছিলাম তার মধ্যে কিছু মানুষ আছে যারা আপদ মস্তক, রোগাক্রান্ত, কি কোনো রোগে ধরেছেনি, সামনে দেখেও মনে হচ্ছে যে একেবারে অসুস্থ রোগী টাইপ, কিছু শারীরিক প্রবলেম নাকি মানসিক?
মানসিক প্রবলেম
এখানে কেন যাওয়া উচিত? তো পাবনার গাড়ি চেনা নাই,
খুব আপনি তো
পাবনায় ছিলেন,
আপনি তো আমাদের রোগ ভালো করার ওষুধ গুরু।
ও আচ্ছা, আমি রোগ ভালো করা ওই অর্থে ওষুধ যে আমি বহুদিন পাবনায় ছিলাম, তো আই এক্স্যাক্টলি নো যে কিভাবে মেন্টাল
না গুরু আপনি
রোগীদের ট্রিটমেন্ট করার লাগে। তো যেখানে প্রবলেম তো মানসিক, সেখানে এখানে আসার কারণটা আমি এখনো বুঝতে পারছি না। যাই হোক, আমি তোমার সাথে একটু কথা বলে নিই, তারপর আমার আজকের গেস্টকে নিয়ে আমার অনুষ্ঠান শুরু করতে হবে। তো আমি সবাইকে বলবো যে আমাদের সাথে কানেক্টেড থাকতে, এবং তার জন্য যেটা করতে হবে, আপনারা আমাদের ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের ফেসবুকটা আপনারা পাচ্ছেন, এবং সাথে সাথে সেখানে লাইক দিন, এবং রিমির পোস্ট অলরেডি আপলোড করা হয়েছে, সেখানে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা চাই যে আপনারা যত বেশি সম্ভব লাইক এবং কমেন্টস করুন, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা সমস্ত ভালো কাজের সাথে আপনারা আছেন। ওকে, সো কি নাম তোমার?
আমার নাম এসএ
কোনিক ইসলাম। কোনিক ইসলাম, কোন কি হয়েছে, কি সমস্যা রে ভাই?
গুরু আমি এবার এইচএসসি পরীক্ষার্থী, আমি এইচএসসি পরীক্ষা দিতেছি, তো আমার আমি একটা মেয়েকে খুব ভালোবাসি গুরু, তো ও মেয়ে তো আমাকে খুব ভালোবাসে, তো হঠাৎ করে যে কি হলো আমি বুঝতে পারতেছি না গুরু, ও আমার সাথে কোনো যোগাযোগ নেই।
এটার কনসিকোয়েন্স কি, পরীক্ষার উপর ইম্প্যাক্ট পড়েছে?
জি গুরু, আমার মানে আমার রাতে ঘুম হয় না গুরু, আমি ওকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না গুরু।
পরীক্ষার কি অবস্থা
গুরু?
পরীক্ষা শুরু হয়েছে তো ব্যাক 2nd এপ্রিল থেকে, রাইট?
জি গুরু।
কয়টা পরীক্ষা হলো? 5টা।
জি,
আর কয়টা বাকি আছে
গুরু? আরো বাকি আছে মানে মোট 13টা পরীক্ষা।
13টা? তো এই পরীক্ষাগুলো কি হবে
গুরু আমি জানি না গুরু। গুরু আমার অনেক মানে খারাপ লাগে গুরু, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি মানে প্রচুর কান্না আসে রাত্রে, আমি এই যে রাত জাগতে দেখতে আমার চোখে নিচে কালো দাগ পড়ে গেছে গুরু, আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারি না গুরু।
কি নাম তোমার
গুরু? এসে কনক ইসলাম।
নিকনেম কি? কনক?
জি কনক গুরু।
বাসা কই
গুরু? মুন্সিগঞ্জ।
ওখান থেকে আসছো এখানে ট্রিটমেন্ট নিতে?
জি গুরু।
ভালো, তোমাদের চিন্তায় ভাবতেছি যে আমার সব পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাচ্ছে।
আমি ওকে ছাড়া গুরু একবারই থাকতে পারবো না গুরু। আমি
পরামর্শ কেন্দ্র খুলে 50 টাকা করে টিকিট করে পরামর্শ দান দাতার একটা ব্যবস্থা করি। এনিওয়ে কনক, এটা হওয়া উচিত না, আমি তোমাকে
আমি মানে পড়াশোনার দিকে একদমই মনোযোগ দিতে পারতেছি না গুরু, শুধু মানে ধ্যান জ্ঞান যা আছে সবকিছু গুরু ওর মধ্যেই, আমি ওকে স্যার কিছুই বুঝি না গুরু।
আগামী 5th মে পরীক্ষা শেষ হচ্ছে নাকি?
জি গুরু,
মে মাসের 5 তারিখ যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাই তো?
জি গুরু।
অনুষ্ঠান শুরু করবো, আমি তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি।
আমি ওকে অনেক লাভ করি গুরু, মানে আমার কেন যে ও আমার সাথে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিল গুরু আমি মানে বুঝতেছি না।
তোমার ভালোবাসা মানুষ অনুষ্ঠান শুনছে আমার?
জি গুরু শুনতেছে, আমি ওরে বইলো আসছিলাম, এসএমএস দিছিলাম, আমার ব্লকে রাখছে, কল ব্লক লিস্টে রাখছে, কিন্তু আমি ওরাকে এসএমএস করছি যে আমি ইতে যাব।
ওকে, তুমি এখন আমার একটা কথা দিবে আর আমিও তোমাকে একটা কথা দিচ্ছি। ফার্স্ট কথা আমি তোমাকে দিচ্ছি যে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সবকিছু অনুভব করেই বলছি।
আমার কান আসতেছে গুরু ভিতর থেকে, কিন্তু
আমি কাইন্ডা ফেলো তাহলে, মিনিটখানেক সময় দিলাম, আমার প্রোগ্রাম শুরু করতে হবে, বাট কান্না আসলে কেঁদে ফেলো, যাতে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেতে কানতে সুবিধা হয়, ওই যে স্যাড টাইপ সাউন্ড।
আমি ওকে খুব ভালোবাসি গুরু,
দে স্যাড সাউন্ড সাউন্ডটা দে, ও কানতে যেন একটু সহজ হয়।
গুরু ওকে স্যার আমি বুঝি না গুরু, ওকে স্যার আমি সত্যি মরে যাব গুরু। জি গুরু,
আমি তোমার গুরু কথা দিচ্ছি সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, শুধু তুমি একটা কাজ করো, সমস্ত কিছুর প্রতি কনসেন্ট্রেশন ভুলে গিয়ে এই কয়েকটা দিন আগামী 5 তারিখ পর্যন্ত শুধু পড়ালেখায় মনোনিবেশ করো। আমি তোমাকে কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে।
গুরু আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না গুরু, সারাদিন আমি মানে পাগলের মতো পড়ে থাকি একটা।
আমি তোমাকে কথা দিচ্ছি সব কিছু ঠিক হয়ে যাবে, এতদিন যেহেতু তুমি ধৈর্য ধরে আছো, আগামী 2-3 মাস আমার কথা শুনে, অ্যাটলিস্ট এপ্রিল চলছে তো, মে আর জুন মাসটা, এই 2টা মাস তুমি শুধু কনসেন্ট্রেট করো তোমার পড়ালেখা নিয়ে। 2 মাস পরে তুমি আমার কাছে আরেকবার এসো হিসাব মিলেতে, যে আপনি আমাকে কথা দিয়েছিলেন সব ঠিক হয়ে গেছে যাবে, সব ঠিক হয়ে যায়নি। আমার কথা কি শুনছো তুমি? আজকের পর থেকে এখন কনক, কনক যে মানুষটাকে তুমি গুরু বলে সম্বোধন করো, সে মানুষটা সম্পূর্ণরূপে তোমার রেসপন্সিবিলিটি নিয়ে বলছে, বিলিভ মি সবকিছু ঠিক হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জাস্ট আমি তোমার কাছ থেকে 2টা মাস চেয়ে নিলাম, মে এবং জুন। June 30th এর পর তুমি আমার কাছে আবার আসবে, যদি সবকিছু ঠিক না হয়ে থাকে অবশ্যই তুমি বলবে, তোমার সব কথা আমি শুনবো, বাট June 30th পর্যন্ত তুমি আমার জন্য এই সময় এই 2 মাস সময় শুধু কনসেন্ট্রেট করো তুমি তোমার লেখাপড়া নিয়ে, যদি সবকিছু ঠিক না হয়ে যায় তুমি আমার কাছে এসো। বাট আমি তোমাকে অ্যাসিওর করতেছি, গ্যারেন্টি দিয়ে বলছি, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে
গুরু, ফিরে আসবে তো গুরু,
অফকোর্স সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাওয়া বলতে যা বুঝায় তাই হবে, আল্লাহর প্রতি হাজির নাজির জেনেই বলছি, সব কিছু ঠিক হয়ে যাবে, পেছনের আর কোনো চিন্তা নাই, আর কোনো কথা হবে না, কিন্তু আমি কিন্তু এবার কিন্তু বিরক্ত হচ্ছি, আর কোনো কথা হবে না, চোখের কোনো পানি পড়বে না, কোনো রকম ভাবনা হবে না, শুধুই পড়ালেখা, শুধুই কনসেন্ট্রেশন অন ইউর স্টাডি। জুনের পর তুমি আমার কাছে আরেকবার আসবা, যদি ঠিক না হয়ে থাকে, ঠিক হলে আলহামদুলিল্লাহ শান্তির নাউরে ভাসতে থাকো, ঠিক আছে? আর যদি ঠিক না হয় আমার কাছে আসবা, এসে বলবো আপনি কথা দিয়েছিলেন বাট আপনার কথা ফলেনি, আমি এখন কি করব, অফকোর্স, বাট কন্ডিশন কিন্তু একটাই, এই 2 মাস কোন রকম কনসেন্ট্রেশন চলবে না, মেয়ের প্রশ্নে এই বিষয় নিয়ে কোন রকম ফোকাস শুধু একটাই, সেটা হচ্ছে লেখাপড়া, তোমার পরীক্ষা। আমি কি বুঝাতে পারছি? এই 2 মাসে তোমার বন্ধু আমার সাথে আছে, আরো মাধ্যম দিয়ে যদি খবর পায় যে তুমি তারপরে সব নিয়ে ব্যস্ত ছিলে তাহলে কিন্তু তোমার সাথে আমার আর কোনো কথা নাই, বাট শুধুই যদি পড়ালেখা নিয়ে থাকো, ওর প্রতি যদি কনসেন্ট্রেশন না করো, তাহলে আমি বলবো যে তখন তুমি আমার কাছে আসো, যা করণীয় তা আমি করবো, ঠিক আছে? থ্যাংক ইউ,
থ্যাংক ইউ গুরু।
ওকে, আমরা আজকের অতিথি অলরেডি আমাদের সাথে উপস্থিত, তাকে আমি আগে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে নিই ভালোবাসার সবচাইতে বড় সম্মিলনে। আমি সরি, আজকে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, আমরা আমাদের ভালোবাসার সবচেয়ে বড় সম্মিলন কেন্দ্রে অলরেডি উপস্থিত এবং তাকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে দিচ্ছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। মিমি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
হাউ ডু ইউ ফিল ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে এবং সে হট সিটে আপনি বসে আছেন, সব মিলিয়ে অনুভূতি কেমন?
অনুভূতিটা আসলে বলবো খুবই ভালো, কারণ আমি এখানে যে আসতে পারবো সেটা ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো আসছে যেহেতু সবকিছু শেয়ার করবো আস্তে আস্তে।
তাহলে আমি শুনি আপনার জীবনের কথা, একদম চাইবো যে একদম বিগিনিং থেকে শুরু থেকে শুরুটা হোক, যেখানে যেখানে যাতে করে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়।
শুরুতে যে কথাটা আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা হয়, এই হবে সেই হবে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে অনেক কিছুই হয় না। তো সেরকম ভাবে আমি অনেক কিছু সাফার করছি, তো সাফার করার পরে আজ আমি এরকম একটা পর্যায়ে আসছি। তো আমি শুরু থেকেই শুরু করি। আমি আমার ফ্যামিলি বড় সন্তান, আমি বড় মেয়ে, আমরা সাত বোন। আর আমার আম্মুর খুব ছোট বয়সে বিয়ে হয়, ক্লাস সেভেনে যখন তিনি পড়েন তখন তার বিয়ে হয়, তার ঠিক দু বছর পরে আমি হই। আর আমার বাবা ছিলেন দেশের বাহিরে থাকতেন, তিনি স্টাডি এবং জব ওখানেই করেছেন। তো একটা ব্যাপার তার মধ্যে ছিল, আমার বাবা আবার তার ভাইদের মধ্যে সে আর কি ছোট ছিল, তার মধ্যে একটা ব্যাপার ছিল যে তার একটা ছেলে সন্তান লাগবে, কারণ আল্লাহর মতে সে সয় সম্পত্তি ভালোই করেছিল, তো সেটা রক্ষণাবেক্ষণের জন্য তো একটা ছেলে প্রয়োজন। তো সেই জন্য আর কি তার এরকম একটা ইন্টেনশন ছিল যে তার একটা ছেলে হোক। তো যখন আমি ক্লাস টুতে পড়ি, যখন ক্লাস টুতে পড়ি তখন আমার বাবা আমাদের সহ, মানে তখন আমরা তিন বোন থাকি, আমাদের সহ দেশের বাহিরে নিয়ে যায় বিদেশে। তো ওখানে মোটামুটি ভালোই ছিলাম, তখন আমার বয়স ছিল 8 বছর। ওখানে যাওয়ার পর আমাকে স্কুলে ভর্তি করা হয়, কিন্তু প্রথম প্রথম আব্বুকে মনে হতো যে আব্বু অনেক ভালো একজন মানুষ, কারণ ছোটবেলা থেকে জন্মের পর থেকে আব্বুকে বেশি একটা পাই নাই, ওই 2-3 বছর পর পর আসতো। ছোটবেলায় আমার মনে হয় আমি একবার মনে হয় দেখছি আব্বুকে বিদেশে যাওয়ার আগে, তার আগে আমি দেখি নাই
পুরো সময়টাতে।
হ্যাঁ হ্যাঁ, তো বিদেশে যাওয়ার পরে তাকে আমি ভালোভাবে জানলাম বুঝলাম। তো আস্তে আস্তে ডে বাই ডে তার মধ্যে আমি দেখলাম যে আমার মাধ্যমেই সে কিছু চাচ্ছে। তো পরে বুঝলাম যে আমার মাধ্যমে আসলে কি চাই। সো পরে সে বল আমাকে সবসময় একটা ছেলের মতন করে রাখার ট্রাই করতো, চুল কখনোই বড় করতে দিত না, চুল ছোট ছোট রাখতো, ছেলেদের মতো ড্রেস আপ করাবে, একটা ছেলে আর কি যা যা করানো উচিত সে তাই করানোর চেষ্টা করতো। আপনার মনে করেন যে কোরআন শরীফ পড়ানো শেখানো বা আদার্স যে সমস্ত কাজটা সব যা ছেলেরা যা করে সেগুলো আমার করাইতো। তো তার সমস্যা ছিল যে আমি ছেলেদের মতন কেন গাছে পারি না, কি করতো আমার, আমি তো নিজে তো একটা ছাগল তো জবাই করতে পারবো না, সে আমাকে তো ছাগল পর্যন্ত জবাই করানোর চেষ্টা করতো। যখন পারতাম না তখন আর কি মারধর করতো, প্রচুর মার খাইতাম, প্রচুর। আমার জীবনে যে আমি কত পরিমাণ মার খেয়েছি সেটা হিসাব আমি দিতে পারবো না। আর ওইখানে এমন একটা পর্যায়ে ছিল যে আমার আত্মীয় স্বজন তো কেউ ছিল না, তো আমার আম্মু ঠেকাইতে পারতো না, আমার আম্মু প্রচুর মার খেয়েছে। আমরা তো 7 জন এখন আছি বোন, আমি সবার বড়, আমার ছোট বোনটা 3 বছর বয়স, আমার 23 আমার বয়স, আম্মু তো আরো কয়েকবার অবসর হয়েছে, এটার কোনো হিসাব নাই। এই করতে করতে আমার আম্মু কিন্তু এখন অনেক অসুস্থ, হেপাটাইটিস বি ভাইরাস তার শরীর এখন অনেক সমস্যা। তা তো এভাবে আমাদের বিদেশটা এভাবে কাটে, মার খাই, মারধর খাই, আমিও খাই সেও খাই।
কোন প্রভিন্সে থাকতে? ওখানে
ওইখানে আমার আব্বু একটা জব করতো, প্রাইভেট সেক্টর একটা জব করতো, ওইখানে 32 বছর।
মানে কোন প্রভিন্স, কোন জায়গায় থাকো, কোন এরিয়াতে থাকতে তোমরা?
ছিল আলাইনে, বিভিন্ন ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে আমি ওখানে মার খাওয়ার পর আমি 2 বার হসপিটালে ভর্তি হই।
এত মার।
আর ওইখানে কি কেউ দেখার মতো আমাদের কেউ ছিল না, আসবে যে হেল্প করবে কেউ ছিল না। তো এক পর্যায়ে আম্মু তখন আমার নানু ভাইকে ফোন করে বলে যে আব্বা আমি এখানে থাকতে পারবো না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারতেছি না, কোনোভাবে আমাদেরকে নিয়ে আসো। আব্বুর কথা তো বলা যায় না, হাজবেন্ড তো চলে আসি। আমরা আসার পরে আমরা দেশের বাড়ি থাকি, আমাদের দেশের বাড়ি খুলনাতে, দেশের বাড়ি থাকি ওই একই এলাকায় আমার বাবার বাড়ি, একই এলাকায় আমার নানার বাড়ি। একটু দূরে আছে, 2-3 কিলোমিটার এরকম আছে এরকম। তো ওইখানে আমরা যখন চলে আসি, চলে আসার পর আমাদেরকে রেখে আব্বু চলে যায়, মোটামুটি ভালোই থাকি। কিন্তু আমি ওইখানে 3 বছর ছিলাম, আসার পরে ওয়েদার চেঞ্জ করার কারণে আমার শরীরে আবার জ্বর আসে। তো জ্বর আসার পরে বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করা হয়, এক পর্যায়ে আমাকে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়, টেস্ট করা হয়, বলা হয় যে রিমেটিক ফিভার হয়েছে আমার।
তো আসবো রিমির কাছে, একটু আমার কাছ থেকে ঘুরে আসবো।
ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে বন্ধু, সঙ্গে থাকবেন আর ফেসবুকে কিন্তু অবশ্যই কানেক্টেড হবেন। ঢাকা স্পেস FM স্পেস 90.4 কিন্তু পেজ আছেন অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজ এর লাইকিং এর পরিমাণটি হচ্ছে 3,01,005, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং আমরা শুনছি রিমির জীবনের গল্প, বাকি গল্প তো রয়েছে বন্ধু। আর বন্ধুরা, আমরা একটু উচ্চগতির হোম ইন্টারনেট এখন মিরপুর এবং সিলেটে এপ্রিল মাসের নতুন সংযোগ গ্রহণকারীদের মধ্য থেকে মিরপুর থেকে 3 জন এবং সিলেট থেকে 3 জন, মোট 6 জন লাকি উইনার পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার ভালোবাসা বাংলাদেশী গুরুর পক্ষ থেকে। আর বন্ধুরার ফিচার গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অপটিক্যাল ফাইবার হোম এবং ইন্টারনেটের কানেক্টিভিটি উইথ ফ্রি রিয়েল IP বা ফলস ইউটিউব পাচ্ছেন। এবং যারা গেম খেলতে চাচ্ছেন তারা কিন্তু গেম খেলার বিশেষ সুবিধা পাচ্ছেন। বিস্তারিত জানতে কল করুন 09611333777 এই নাম্বারটিতে। সে বন্ধু বিয়েতে থেকে আসছে, সঙ্গেই থাকুন। ব্রেকিং নিউজ শোনা যাচ্ছে, ক্রিকেটার মিরাজ রাকি আর লোক সামলাতে পারছেন না, মাঠ থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। হ্যালো হ্যালো রাসেল, শুনতে পাচ্ছো?
হ্যাঁ মেঘলা, আমি শুনতে পাচ্ছি। সত্যি প্লান পটেটো ক্র্যাকারে লোভে পড়েছেন মিরাজ।
এই মুহূর্তে তিনি কি করছেন?
প্যাকেট পুরো সাবার করে এখন বাচ্চাদের মতো আঙুলে লেগে থাকা মশলা খাচ্ছেন।
ওয়াও, প্লান পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে ক্রিকেটার মিরাজও লোভ সামলাতে পারলেন না।
প্লান পটেটো ক্র্যাকার সামলাবেন কিভাবে?
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ, অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি সর্বোচ্চ সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং সেখানে রিমির যে পোস্টটি দেওয়া হয়েছে সেই পোস্টটিতে লাইক দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না বলবো, এবং শেয়ার তো অবশ্যই করতে হবে। আর আরেকটি জিনিস, ছোট্ট একটি জিনিস যেটা জানিয়ে দিচ্ছি, একটু আগে আমরা কথা বলছিলাম যে আকাশ ছুঁয়ে দেখার ব্যাপারটি, যেটি সেটির ব্যাপারে একটা কথা বলছি। কিছুক্ষণ আগে যে ডিসিশনটি হয়েছে তার সেটা হচ্ছে, যারা বেশি বেশি কমেন্টে করছেন তাদের জন্য একটু দুঃসংবাদ যে এই কপি পেস্ট করে যারা এটি করছেন তাদেরকে কিন্তু প্রয়োজনে ব্যান করা হবে। তো বন্ধু, প্রোগ্রাম রিলেটেড কথা লিখুন, আপনার কোনো সমস্যা থাকলে সেটা লিখুন, যে কোনো মতামত আপনি কিন্তু লিখতেই পারেন। তো বন্ধু, এটি কিন্তু আর বেশি বেশি করে লেখা যাবে না, ভালোবাসার কথা লিখুন, আমরা তো আছি আপনার সেই কমেন্টগুলো পড়ার জন্য। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকদিন পর আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, এবং যার কথা না বললেই নাই, তিনি হচ্ছেন রহিম, আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। অনেক ধন্যবাদ রহিমকে আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য।
এই ফাঁকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে জাম্বারাইটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন মিরপুর এবং সিলেটে। আমি বলেছিলাম যে এপ্রিল মাসে নতুন সংযোগ গ্রহণকারীদের মধ্য থেকে 3 জন সিলেট এবং 3 জন মিরপুর থেকে লাকি উইনারদেরকে আমার সুযোগ হবে ভালোবাসার বাংলাদেশে উপস্থিত রেখে পুরস্কার তুলে দেওয়ার, গিফট দেওয়ার। তো র্যান্ডামলি এই 3 জনকে আমরা সিলেক্ট করব, যারা এপ্রিল মাস পুরো সময়টা জুড়েই সংযোগ কিনবেন সিলেট এবং স্পেশালি সিলেট এবং মিরপুর থেকে। এবং আপনারা জানেন নাম্বার আইটির স্পেসিফিকেশন, ওর যে ইন্টারনেট বাফার ছাড়াই ইউটিউব ইউটিলাইজ করতে পারা, গেমিং এর ফ্যাসিলিটিস এবং সবকিছু মিলিয়ে ইন্টারনেটের সার্ভিসটা কত বেশি নিরবিচ্ছিন্ন, আফটার সার্ভিস অনেক বেশি ভালো যতটুকু আমি ফিডব্যাক নিয়েছি। তো আপনারা চাইলে এটাকে এক্সপ্লোর করতে পারেন, তার জন্য যেটা করতে হবে আপনাদেরকে একটি ফোন করতে হবে 09611333777 এই নাম্বারে। আমি অনুষ্ঠানে ফিরে যাব, কিন্তু একটা হঠাৎ করে একটা তথ্য সমস্ত কিছুকে থমকে দিল। আমি এই তথ্যটার সর্বশেষ আপডেটটা একটু নিয়ে আসতে চাই, কারণ আপনাদের সমস্ত ভালো এবং মন্দ যে ইনফরমেশন হোক না কেন আপনাদের সাথে আমি শেয়ার করতে পছন্দ করি। এবং আপনাদের অবশ্যই মনে আছে বেশ কিছুদিন আগে রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, সেখান থেকে রুয়েট থেকে সুকান্ত নামের একজন প্রমিজিং স্টুডেন্ট, যে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হবে এমন একজন ছাত্র, এমন একজন মানুষকে নিয়ে আমরা অনুষ্ঠান ঠিক করেছিলাম। সেই অনুষ্ঠানে ছিলেন তার মা এবং তার বোন, এবং আমরা সবার কাছে পৌঁছেছিলাম, সবাই দারুণভাবে রেসপন্স করেছিল। আমরাও স্বপ্ন দেখছিলাম যে সুকান্তর সমস্ত কিছু যে সমস্যাগুলো দেখা দিয়েছে সব ঠিক হয়ে যাবে, এবং আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম। আপনারা তো সেদিন শুনেছিলেন সুকান্তর মা এবং বোনের কল্যাণে যে কত বেশি কষ্ট নিয়ে এই পরিবারটা, কত বেশি স্ট্রাগল করে এই পরিবারটা আজকের এই তারিখ পর্যন্ত এসেছে। এবং আমরাও আশা করছিলাম যে সুকান্তর হাত ধরেই হয়তো সুখের সান্নিধ্যটা পাবে, কিন্তু আমরা সো আনফরচুনেট। সুকান্তর জন্য আপনারা সবাই কিন্তু রেসপন্স করেছিলেন যে যার জায়গা থেকে, সুকান্তর ট্রিটমেন্টও কিন্তু শুরু হয়ে গেছিল, কিন্তু স্রষ্টা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন আমাদের কপালে। সুকান্তর সাথে আমাদের যে কানেক্টিভিটি যেটি তৈরি হয়েছিল অভিজিৎ যিনি আমাদের সাথে কমিউনিকেট করেছিলেন তার থ্রু দিয়ে, অভিজিৎ আমার সাথে ফোনে আছে, অভিজিতের মাধ্যমে আমি পুরো আপডেটটা আপনাদের কাছে উপস্থাপন করছি। অভিজিৎ, হ্যালো, হ্যালো অভিজিৎ, হ্যালো, হ্যালো অভিজিৎ, আপনি শুনতে পাচ্ছেন? মোবাইলের সংযোগে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু দেখি আবার ডিসকানেক্ট করে নাম্বারটা রিকানেক্ট করার চেষ্টা করি। এবং সেটাকে আপনাদেরকে তথ্যটা দিয়ে রাখি যে যে সুকান্তকে নিয়ে আমরা কথা বলছি, যে সুকান্তর কথা শুনে যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বারংবার সুকান্তের মা এবং সুকান্তের বোন এই স্টুডিওতে বসেই যেভাবে আহাজারি করেছে, যেভাবে কষ্টের কথা বলেছে, এবং ওর বন্ধুরা যেভাবে ছুটে এসেছিল স্টুডিওতে, ওর বন্ধুদেরকে যেভাবে আমি একাট্টা হতে দেখেছি, সেই মানুষটাকে সবাই মিলেই আমরা চেয়েছিলাম যে আমাদের মাঝে ধরে রাখতে। স্রষ্টা হয়তো তার ব্যাপারে অন্য কিছুই ভেবে রেখেছিলেন। অভিজিৎকে কি ফোনে পেয়েছি আমরা? হ্যালো অভিজিৎ, আপনি কি আমাদের সাথে ফোনে, অভিজিৎ আপনি কি আমাদের সাথে ফোনে আছেন? হ্যালো অভিজিৎ, আপনি কি আমাদের সাথে ফোনে আছেন? অভিজিৎ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো অভিজিৎ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? এনিওয়ে আমার মনে হচ্ছে যে এটা আমাদের কানেক্টিভিটি প্রবলেম, ফোনে আমরা কোনোভাবে তাকে কানেক্ট করতে পারছি না, স্পেশালি ফোনে কানেক্ট হচ্ছে বাট আমাদের স্টুডিওর মাধ্যমে এটা ট্রান্সমিট করতে পারছি না। তথ্যটা এরকম যে সুকান্ত আমাদের মাঝে নাই, আমাদের শত চেষ্টার পরেও, শত প্রচেষ্টার পরেও সমস্ত কিছুকে আড়াল করে দিয়ে সুকান্ত চলে গেছে না ফেরার দেশে। সেই সুকান্তর জন্য অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক দোয়া, এবং যেভাবে আপনারা সবাই সবার জায়গা থেকে রেসপন্স করেছিলেন, যেভাবে এগিয়ে এসেছিলেন, সেটার জন্য সত্যি সব যুদ্ধে তো আমরা জিততে পারি না, বাট যুদ্ধে ঝাঁপায় পড়ার যে ইন্টেন্স, যুদ্ধে ঝাঁপায় পড়ার যে আগ্রহ আমরা দেখেছি, সেটি যেন বলবৎ থাকে আগামী দিনগুলোতেও, যেন আমরা এভাবে চেষ্টা চালিয়ে যাই। ব্যাক টু ব্যাক কিছু ঘটনা আসলে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওকে কষ্টের সাগরে ডুবিয়ে দিয়েছে। খাদিজার নামের যে মেয়েটি এসেছিল, সে বাচ্চা মেয়েটির কথাও মনে পড়ে, যে বাচ্চা মেয়েটির শেষ পর্যন্ত পা কেটে ফেলতে হয়েছিল, সেও কিন্তু সার্ভাইভ করেনি ফাইনালি, আপনারা রেসপন্স করেছিলেন আপনাদের মতো করে। সুকান্তের ক্ষেত্রে যেমনটি হলো, এনিওয়ে স্রষ্টায় হয়তো ভালো বুঝেন, তিনি সর্বজ্ঞ, তিনি হয়তো, তিনি তো সমস্ত সিদ্ধান্তের মালিক, তিনি নিরঙ্কুশ, বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা প্রাণান্ত করে যাব যখন এই ধরনের পরিস্থিতি আসবে। সুকান্তর জন্য অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, না ফেরার দেশেও থাকুক, অ্যাটলিস্ট এই তথ্যটা তো জেনে যাক, এই তথ্যটা তো জেনে গেছে এই পৃথিবী থেকে যে তাকে ভালোবাসার মানুষের অভাব নেই। এক সুকান্ত এক মুহূর্তের মধ্যে এই প্রোগ্রামের উপস্থাপনায় বহু মানুষের ভালোবাসার কারণ হয়েছে। সুকান্ত বোনের কথা, মায়ের কথা যখন উপস্থাপিত হয়েছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, সবার মধ্যেই এটি দারুণভাবে সঞ্চারিত হয়েছিল। এনিবে আমি চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। অতিথির কাছে শুনছিলাম তার জীবনের কথা, এবং যখন সে তথ্যগুলো দিচ্ছিল যে তারা সাত বোন, বয়সের ঘটনাও ঘটেছে, মা প্রচন্ড অসুস্থ, এবং বোঝা যাচ্ছে যে তার বাবার মধ্যে একটা ছেলে সন্তানের বাবা হওয়ার প্রচন্ড রকমের আকাঙ্ক্ষা, যে কারণে আমাদের আজকের যে অতিথি বন্ধু রিমি তাকে ছেলে বানিয়ে সবসময় ছেলের পোশাক পরানো, ছেলের মতো যেন অ্যাপিয়ারেন্স লুক এবং ছেলের মতো যেন সক্ষমতা তার মধ্যে শারীরিক সক্ষমতা তৈরি হয়, যাতে করে ছাগল জবাই করার মতো কাজও তাকে দিয়ে করাতে চেষ্টা করছে। তো এই যে আরোপ করে দেওয়া একটা মানুষের মধ্যে সবকিছু, এবং সেই বিদেশ বিভিয়ে দুবাইয়ের মতো একটি জায়গা যেখানে কোনো পরিচিত জন নাই, আত্মীয় নাই, স্বজন নাই, তো তাদের কষ্ট তাদেরকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে সেই মরুভূমির দেশটাতে, এবং সেখানে সামান্যতম মরুদ্দানের কোনো সুযোগ নাই, তাদের সমস্ত আবেগ কষ্ট দীর্ঘ নিঃশ্বাস সেই মরুভূমিতে চাপা পড়ে যাচ্ছে। তো ফাইনালি তারা দেশে ফিরে আসলো, খুলনাতে ফিরে আসলো তারপর থেকে। রিমি
এখানে চলে আসার পরে আব্বু তো 6 মাস 1 বছর পর আসতো, তো ওই যে আমার জ্বর হলো, জ্বর হওয়ার পরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, টেস্ট করালো, বললো যে রিমিটিক ফিভার হয়েছে। তো রিমিটিক ফিভার ট্রিটমেন্টটা কি, প্রতিদিন 3টা করে অ্যান্টিবায়োটিক ওষুধ আর 21 দিন পর পর আপনার অরোনাক পারের একটা ইঞ্জেকশন কমিয়ে দেওয়া হতো। তো ওই ট্রিটমেন্টে আমার শুরু করা হয়, মানে প্রথম যেদিন আমি ইঞ্জেকশন নিতে যাই আমার এতটা ভয় লাগেনি, যখন আমাকে ইঞ্জেকশনটা পুশ করা হয় তখন আমি বুঝতে পারি আসলে কতটা কষ্টদায়ক। এরপর থেকে আমাকে ধরে বেঁধে মেরে আমাকে ইঞ্জেকশন গুলো দেওয়া হতো, কিন্তু এভাবে 2টা বছর দেওয়া হয় আমাকে ইঞ্জেকশন। আমি আরো দিন দিন আরো অসুস্থ হয়ে যাই, আমি টোটালি পাগল হয়ে যাই, আমার কোনো সজ্ঞান থাকে না, সবসময় জ্বর থাকেই, আর আমি সোজা হাঁটছি আরেক সাইডে চলে যায় এরকম, অনেকবার মাথা কাটছে, সেলাই দেওয়া আছে। তো 2 বছর পর যখন আমি একদম বিছানায় পড়ে গেলাম যে আমার আর বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, তখন আম্মু আমার মামার মাধ্যমে আমাকে ঢাকাতে নিয়ে আসে পপুলারে। এটার জন্য আমার হেল্প করেছিল এমপি একবারের নাম তো উনি শুনেছেন, উনি মারা গেছেন, উনি রেফার করেছিলেন। উনি আমাকে দেখেই বলেছিলেন কই না, তো ওর তো দেখে মনে হয় না যে রিমিটিক ফিভার হয়েছে। তো উনি আমাকে পপুলারে রেফার করে, তো এখানে আসি, সব টেস্ট করা হয়, দেখা যায় কিছুই হয় না, ভুল ট্রিটমেন্ট করা হয়েছে। পরে পপুলারে ছিলাম, বললো যে হয়তো অসুস্থ হবে কিন্তু পুরোপুরি কোনোদিনও হবে না, আপনার কিডনিতে ব্লাড, চোখের প্রবলেম, যে চোখের প্রবলেম, চশমা, তারপরে তো চশমা ছাড়া চোখে কিছু দেখি না,
ওষুধের রিঅ্যাকশন।
তো এইভাবে সমস্যাগুলো থাকে, পড়াশোনাটাও সেভাবে ঠিক মতন করতে পারি নাই, তারপরও মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, ক্লাসে ফার্স্টে ছিলাম, এত কিছুর মধ্যেও ক্লাসে ফার্স্টে ছিলাম, চেষ্টা করেছিলাম ভালো করে একটু পড়াশোনা করার জন্য।
ফার্স্টের উপরে তো আর কিছু নেই, তাহলে ফাটাফাটি বলা উচিত
না আসলে, মানে আমি যে এলাকাতে থাকতাম তো একটু গ্রামের মতো,
আচ্ছা সেজন্য মোটামুটি ব্যবহার করতে, আচ্ছা বুঝলাম।
তো আব্বু যখন আসতো বিদেশ থেকে, সবার আব্বু আসলে সবাই তো খুশি থাকে, আব্বু আসতেছে আব্বু আসতেছে কি একটা ব্যাপার, কিন্তু আমি আল্লাহ আব্বু কেন আসতেছে এমনটা ভয় থাকতো। তো আব্বু আসতেছে তখন মনে করেন যে বাইরে বেরোতাম না, ঘরের মধ্যে চুপটি করে বসে থাকতাম, আসতো প্রথম দিন চকলেট চকলেট চা টা নিয়ে আসতো মজা, 2 দিন পরে বলতাই চল কোথায় যাবো, মাঠে চল, আমাদের আবার অনেক জমি ছিল সেটা কুমড়া চাষ করতো, মাঠে নিয়ে যেত, গরুর গাড়ির উপরে নিয়ে যেত, তো বলতো যে গরুর যে লাঠি দিয়ে বাড়ি দিয়ে যে গরু দাবাইতে দাবাইতে নিয়ে দেয় না, ওটা আমাকে দিয়ে করাতো, গেলাম বসে আবার ধান কাটতো, ধান কাটছি
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা। যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবার গুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
এখন ঢাকা FM পুরো বাংলাদেশ জুড়ে সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ক্রিং রিং সাথে
ব্রেকিং নিউজ শোনা যাচ্ছে। ক্রিকেটার মিরাজ লাকি আর লোক সামলাতে পারছেন না, মাঠ থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। হ্যালো হ্যালো রাসেল, শুনতে পাচ্ছো?
হ্যাঁ মেঘলা, আমি শুনতে পাচ্ছি। সত্যি প্লান কতটুকু প্রকারে লোভে বলেছেন মিরাজ।
এই মুহূর্তে তিনি কি করছেন?
প্যাকেট পুরো সাবার করে এখন বাচ্চাদের মতো আঙুলে লেগে থাকা মশলা খাচ্ছেন।
ওয়াও, প্লান কতটুকু প্রকারের স্পেশাল মশলা এমনই যে ক্রিকেটার মিরাজও লোভ সামলাতে পারলেন না।
সামলাবেন কিভাবে?
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসে তাই নাই মানা, আমার ভরসা সেটে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার, আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্দম,
এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত।
এখন তোমাদের সাথে শেয়ার করবো দারুণ সব এক্সপেরিয়েন্স। আসার পথে এমন সুন্দর জ্যাম, 2 ঘন্টা বসে থেকে বাস থেকে নেমে দিলাম হাঁটা, হঠাৎ দেখা হয়ে গেল পাওনাদার মন্টু ভাইয়ের সাথে। এ কথা ও কথা বলে কোনো মতে পাস কাটিয়ে সামনে আসতেই রাস্তার পাশের গর্তে ছটা, কি দারুণ!
আয় হায়, ও নিয়ারি এসব কি বলছে?
অবাক হবার কিছু নেই, প্রাণ ফুটুন নিশা উঠলে সবকিছু সুখময়।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসে তাই নাই মানা, আমার ভরসা সেটে রাজার সুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার, আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত।
ছড়িয়ে যাক খুশি সবার মুখে হাসি, আনন্দ রূপ সবে সবাই মিঠাই ভালোবাসি,
উৎসবে আনন্দের প্রিয় মানুষদের সাথে মিষ্টি মুখ সুমঙ্গল আরো মিষ্টি করতে মিঠাই থাকুক সাথে, মিষ্টির সঙ্গে আর ঐতিহ্যে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ক্রিং রিং সাথে
ফিরে এলাম আবারও স্প্রিং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনাদের সঙ্গে, বরাবরের মতো তো আমি থাকি আপনার সঙ্গে, আর বন্ধুরা আপনারা আছেন তো আমার সঙ্গে। তো অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে, জানাতে হলে আপনাকে ফেসবুকে কানেক্টেড হতে হবে। দেখতে পাচ্ছ অনেকে ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, সেলিম রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে কানেক্টেড হয়েছেন, যাযাবর পলাশ রয়েছেন আমাদের সঙ্গে কাতার থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ দিয়ে কানেক্টেড হয়েছেন, সাজাদ সরকার বাবু অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর বন্ধুরা আপনাকে বলছি কিভাবে আপনি কানেক্টেড হবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন
ঢাকা স্পেস এফএম 90.4 লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। সেই পেজ থেকে যেখান থেকে আপনি দেখতে পারবেন যেখানে সর্বোচ্চ লাইকিং এর পরিমাণ কি রয়েছে 3,02,000+। সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ, এবং আজকে আমরা পোস্ট করেছি রিমির একটি ফটো পোস্ট করা হয়েছে। সো বন্ধু, রিমির ফটো পোস্টটিতে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। যেহেতু শুনছেন জীবনের গল্পটি, জীবনের গল্প শুনে আপনার এই মুহূর্তে অনুভূতি কেমন অথবা প্রোগ্রাম রিলেটেড যে কোনো কথাই কিন্তু আপনি আমাদেরকে বলতে পারেন বন্ধু। আর বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি খবর জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আম্বার আইটি। আম্বার আইটি উচ্চগতি হোম ইন্টারনেট এখন মিরপুর এবং সিলেটে এপ্রিল মাসে যারা নতুন সংযোগ নিচ্ছেন, নতুন সংযোগ গ্রহণকারীদের মধ্যে থেকে মিরপুর থেকে 3 জন এবং সিলেট থেকে 3 জন মোট 6 জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার ভালোবাসা বাংলাদেশি গুরুর মাধ্যমে। বিস্তারিত জানতে আপনাকে কল করতে হবে 0961 3337 এই নাম্বারটিতে। আর এই মুহূর্তে তো অবশ্যই আমরা রিমির ভালো রিমি জীবনের গল্পে চলে যাচ্ছি বন্ধু। তো বন্ধু, সঙ্গীত এখন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্ট হতে একদমই ভুলবেন না। আর বন্ধু, আরেকটি কথা যেটা বলে যাচ্ছি সেটি হচ্ছে যারা কমেন্ট করছেন অবশ্যই কিন্তু ওই যে চলো আকাশ ছুঁয়ে দেখি এই কমেন্টটি না করে একটু যে কোনো প্রোগ্রাম রিলেটেড যে কোনো কথা কিন্তু আপনি লিখতে পারেন, যে আপনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটছে কিনা অথবা আপনি যেখানে অবস্থান করছেন এর আশেপাশে যদি এমন কোনো কিছু ঘটে থাকে সেটা কিন্তু আমাদেরকে লিখতে পারেন বন্ধু। আর যেহেতু একটু সুযোগ পেয়েছি, দেখি কমেন্ট কে কে করছেন। তানজিব সারার রয়েছেন আমাদের সঙ্গে, হিমেল খান ব্রাহ্মণবাড়িয়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে, এম এস ফারহাদ রয়েছেন আমাদের।
আমি কিন্তু বুঝতেও পারছি না যাতে বলার পরেও আকাশ ছোঁয়া বন্ধ হচ্ছে না কেন। ওকে, আই এম গ্রেট কনভিন্স যে আপনাদের এই কথাগুলো ভালো লাগে, তাই তো? আমি কনভিন্স যে আপনারা আমাকে ভালোবাসেন, তাই তো? আমি কনভিন্স যে এত চমৎকার ভাবে আমার কথাগুলো অনুরণিত হয় আপনাদের হৃদয়ের মধ্যে। কনভিন্স ডান ফিনিশ। এইবার শুধুই প্রোগ্রাম রিলেটেড তথ্য দিন, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের সাথে আছেন কিনা, এবং সেই সাথে সম্পর্ক একটা তথ্য দিয়ে রাখি রাজন সম্পর্কিত। আমাদের সর্বসাকুল্যে 70,00,000 টাকা সংগ্রহ হয়েছিল রাজনের ট্রিটমেন্টের পারপাজে, সরি সুকান্ত ট্রিটমেন্টের পারপাজে। আমি সুকান্তর কথা বলছি, যে সুকান্ত এসেছিলেন রুয়েট থেকে, যে জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন, এবং যার প্রোগ্রামটা যখন আমরা রিপ্রেজেন্ট করি সেখানে সুকান্তর পক্ষ থেকে সুকান্তর মা এবং বোন এসেছিলেন, যারা বলছিলেন তাদের সুকান্তকে ঘিরে তাদের জীবনের কথা। এসেছিল সুকান্তের সহপাঠীরা, এসেছিল আমাদের সাথে অভিজিৎ, যিনি যে অভিজিৎ এই পুরো ক্যাম্পেইনটা সামনে থেকে লিড করছিলেন, যাতে করে সুকান্তর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান আমরা করতে পারি। সর্বসাকুল্যে 70,00,000 টাকা সংকুলন সংগ্রহ করা সম্ভবপর হয়েছিল। টানা 3 মাস ট্রিটমেন্ট চলেছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে 3 মাস ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের সর্বোচ্চ রকমের সুবিধা আমরা এনশিওর করতে পেরেছিলাম সুকান্তর জন্য, কিন্তু সুকান্তর শরীর সুকান্ত ঠিক মতো রেসপন্স করেনি শেষ মুহূর্তে, যে কারণে সুকান্তকে আমাদের হারাতে হয়েছে। সুকান্ত চলে গেছে সেই না ফেরার দেশে। স্রষ্টার কাছে প্রার্থনা যেন তার আত্মা শান্তিতে থাকে, এবং সেই সাথে আমাদের প্রচেষ্টার কোনো কমতি ছিল না, বরং টাকা অনেক বেঁচেও গেছে, যেহেতু তার ট্রিটমেন্টের মধ্যেখানেই সে আমাদেরকে ছেড়ে চলে যায় সেই কারণে। তো এই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যারা সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন। ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যারা রেসপন্স করেছেন আপনারা আপনাদের জায়গা থেকে, যে যেখান থেকে যেভাবে রেসপন্স করেছেন সবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা চলে যাচ্ছি রিমির কাছে, শুনছিলাম রিমির জীবনের কথা, এবং রিমি বলছিল যে ভুল ট্রিটমেন্ট তার জীবন প্রায় নিতে বসেছে, হঠাৎ করে আবার ঢাকায় আসা, লাস্ট এক্সাম এনে বোঝা যায় যে আসলে রিউমেটিক ফিভার নামে কোনো শরীরেই অসুখ তার শরীরে নেই, অহেতুক ভুল ট্রিটমেন্টে তার জীবন যায় যায় অবস্থা তারপর থেকে।
তারপরে আমার আব্বু যে আমাকে নিয়ে এগুলো করতো, তো আমার আমি যখন এই কাজগুলো করতে পারতাম না, কারণ আমি
জমিতে নিয়ে যেত, জমি ধান কাটা এইসব, এই উদ্দেশ্য তো একটা যে আপনার মধ্যে ছেলে কে পেতে চায়।
তো এইটার কারণে ছোটবেলা থেকে আমার বাবার উপর প্রচুর রাগ। আমি মাঝে মাঝে মনে হতো আমি তাকে ধরে মারধর করি, আমার তো এরকম ক্ষমতা থাকতো, বা আল্লাহ তো এরকম ইয়ে দিত যে বাবা মা অন্যায় করলে কিছু করতে পারবে সন্তান, আমি সেটাই করতাম যদি হতো। তো আমার আব্বুর কাজের প্যাটার্ন গুলো ছিল এরকম, একটা ছেলে যা যা করে সে আমাকে যেগুলো করাতে চাইতো। তো যখন করতে পারতাম না তখন সে আমাকে শাস্তিগুলো কিরকম ভাবে দিত, এই একটা বারান্দা চারিদিকে গ্রিল দিয়ে আটকানো, এর মধ্যে 2টা মরক ছেড়ে দেবে, মরক যদি ধরতে পারি তাহলে দুপুরে খেতে পারবো, না হলে খেতে পারবো না, এরকম শাস্তিগুলো ছিল। আমি সারাদিকে ছোটাছুটি করতাম, মরক ধরতে পারতাম না, উল্টা মরক আমাকে ঠুকাই 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 দেখে মাথাটা তুল তুল সব ছেড়ে ফেলতো।
দেখতো
দেখতো চারিপাশে এরকম বড় বারান্দা ছিল, তো চারিপাশে এরকম গ্রিল দেওয়া ছিল।
মোরগ যে ঠোকাচ্ছে সে দেখতো?
হ্যাঁ দেখতো।
দেখে কি করতো?
কিছুই না, সে মানসিক ভাবে অসুস্থ গুরু, সে মানসিক ভাবে টোটালি অসুস্থ।
আপনি বয়স কত তখন আপনার? এই যে সব মোরগ
আমি ক্লাস 9 এ পড়ি।
দেখতেছে যে তার মেয়ের মোরগের ঠোকর মারছে, তার চুল কেটে যাচ্ছে, মাথায় আহত হচ্ছে,
ছিঁড়ে যাচ্ছে, এগুলো
মাথা ছিঁড়ে যাচ্ছে।
তারপরেও সে মানে বুঝেনি তার একটা মোরগ কেমন হয়, মোরগ দেখতে দেখেছেন কেমন হয়,
সে দেখছে।
হ্যাঁ দেখছে,
কোনো বিকার
নাই। এটা তো সামান্য জিনিস, এটা সামান্য জিনিস, এই একটা বললাম। আরো স্বাস্থ্যের প্যাটার্ন গুলো বলি। রোজার মধ্যে টিভি দেখা বারণ ছিল, ছোট ছিলাম তো, ওই তখন ওই সন্ধ্যার সময় আলিফ লাইলা হইতো না, আলিফ লাইলা তো লুকাই লুকাই তো কাকুর ঘরে দেখতে যেতাম। ওখান থেকে মানে কি করতো, কলায় গামছা বেঁধে, গামছা বেঁধে ধুলাইতে ধুলাইতে আমার রুমের মধ্যে নিয়ে এসে রুমে আচ্ছা মতো আশ্রাইতো। তখন তো মনে করেন যে পাতলা টাতলা ছিলাম, খুব আচ্ছা মতো আশ্রাইতো, আস্তে আস্তে মানে গলাতে রক্ত উঠাই ফেলতে এরকম অবস্থা। এই ছিল। আরো ছিল ফজরের আজান দিছে, এমনিতে ভালোভাবে রিমি বলে ডাকতে পারে, রিমি ওঠ, এভাবে ডাকতে পারে, এভাবে কখনো সে ডাকতো না, বিছানার উপর উঠতো, উঠে লাফ দিয়ে নিচে ফেলাইতো, এভাবে ঘুম ভাঙানোর প্যাটার্ন ছিল এরকম, এরকম ছিল।
ঘুম কিভাবে ভাঙাইতো?
আমি ফজরের আজান দিছে, আমি কেন উঠি নাই, আজানটা মাত্র শেষ হয়েছে, আমি কেন উঠি নাই, তখন সে বিছানার উপর উঠতো, উঠে আমাকে লাফ থেকে তারপর নিচে ফেলাইতো, এরকম ছিল ঘুম থেকে ওঠানোর প্যাটার্নটা, এরকম ছিল। তারপরে আমি অনেক কিছু খাইতে পছন্দ করতাম না, আমি যে খাবারগুলো খাইতে পছন্দ করতাম না সেই খাবারগুলো আমাকে জোর করে খাওয়াতো।
কেন
জানি না আমি কেন ওগুলো করতো, এই কেন উত্তরগুলো আমি আজও জানি না যে কেন সে এগুলো করে। তো এরকম
আমার সাথে কি করতো? এরকম
আমার সঙ্গে বেশি করতো, কারণ আমার বোনগুলো তো আরো ছোট ছোট, আমি তখন
ওদেরকে করার মতো অবস্থা তারা নাই,
ওরা নাই, আমি তখন ক্লাস 9 পড়ি, আমার তারপরে বোন আমার থেকে আরো 4 বছরের ছোট।
ব্যাক টু ব্যাক তোমরা পিঠে পিঠে ভাই পিঠে পিঠে বোন, এই কারণে যে ওর উদ্দেশ্য যে আমার ছেলে সন্তান কখন হবে।
আবার হচ্ছে এই সে, আবার এদিকে আমার চাচারা, চাচারা আমার বুকে বলতো যে তোর সবগুলোই নিয়ে তুই কি করবি, আমাকে দেখে হাসি হাসি করতো, এই তুই কি করিস, তো তুই কি এগুলো করতে পারিস, খুব হাসতো আমাকে, খুব চিৎকারি করতো। আর আম্মু তো সবসময় প্রেগনেন্ট থাকতো, আমি ছোটবেলা থেকেই দেখছি আমার আম্মুর পেটটা এরকম ভোলা, আমি কোনোদিন দেখি নাই দেশের একটা নর্মাল একটা মহিলা, আমি তাকে কোনোদিনও দেখি না, হয় পেট ফোলা নয়
ছোটবেলা থেকে মনে হয়েছে একটা মহিলার আদল এরকমই হয়,
এরকমই হয়, এরকমই হয়, আমি কোনোদিন তাকে নর্মাল
মানুষ মানে
আমি কোনোদিন
এক্সপিরিয়েন্স যে স্টুডিওতে বসে হলো
আসলে। তো এরকম ছিল ব্যাপার। আরো সমস্যা ছিল কি, আমার আম্মু তো ওরকম অসুস্থ থাকতোই, একটা আমার আম্মু সবগুলোই নর্মাল ডেলিভারি, একটা সিজারও না, সবগুলোই, এবং সে কোনো হসপিটালেও নিতো না, বাসায় কোনো কাজের লোক রাখতো না, আমি পড়াশোনা করতাম, আবার বাবার কাজও করতাম, আবার আম্মুকেও হেল্প করতাম, কারণ আমার আম্মু এরকম একটা পর্যায়ে ছিল। তো এক পর্যায়ে আসলে নির্যাতিত হইতে হইতে আমি আর পরে আর
বাড়ির পরিবেশ তাহলে কি
ছিল? বাড়ির পরিবেশ ওই যে চাচারা ছিল
এতগুলো
কেউ কিছু বলতো না,
মানে কোনো কেয়ারিং নাই, কিছু নাই, ঠিক আছে যত্ন নিচ্ছে কোনো ঠিক
না, এটা এটা কেউ কোনো খেয়াল করতো না, কেউ খেয়াল করতো না। উল্টো
সজনগুলো আছে মরিচ বাটা দেওয়ার জন্য,
উল্টো ইসে উল্টো আমার আব্বুকে বলে যে তুই আরেকটা বিয়ে কর তাহলে তো ছেলে হবে। তো এভাবে চলতে থাকে দিনগুলো। তো আমি আস্তে আস্তে তো একটু বড় হয়ে গেলাম, এসএসসি পরীক্ষা দিলাম। তো পরে আমি আব্বুকে একদিন রাগ করে বলেছিলাম যে আব্বু আপনি যেরকম ছেলে ছেলে করেন না, আমি আপনাকে মেয়ে হয়ে অভিশাপ দিচ্ছি, আপনার ঘরের সন্তান কোনোদিন ছেলে আসবে না। আমি যেদিন এই কথাটা বলেছিলাম আমাকে প্রচুর মারধর করে, তাও বাড়ির উঠানের মধ্যে প্রায় 10-15 জন বাইরের লোকের সামনে আমাকে এরকম মারধর করে, আমি কেন ওই কথাটা বললাম। তো এক পর্যায়ে আমার আব্বুর এরকম একটা ইন্টেনশন ছিল যে আমি এই কথাটা বলছি তার কারণে আমার নাকি কোনো ছেলে হয় না, আমার আব্বুর ইন্টেনশন এরকম। তার দুইটা খারাপ দিক হচ্ছে, তার কেন ছেলে হলো না, আর তার অর্থ সম্পদের উপর অনেক লোভ, টাকার প্রতি তার অনেক লোভ। তো যখন দেখলো যে আমাকে কোনোভাবেই একটা ছেলের মতন করা গেল না, আমার একটা সময় চুল অনেক বড় ছিল, তো একদিন দুপুরবেলা আমি গোসল করে আমি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চুলটা ছেড়ে ফ্যান ফ্যানের নিচে চুল শুকাচ্ছি, আমার আব্বু কি করছে ওই ম্যাচের কাঠি, ম্যাচের কাঠি ধরে আমার চুলে ধরাই দিছে, চুল তো অর্ধেক এই পর্যন্ত পুড়ে গেছে।
বাবার কথা বলতেছেন না অন্য কারো কথা বলছেন?
আমি বাবার কথাই বলছি, আমি আমার বাবার কথাই বলছি যার মাধ্যমে আমি দুনিয়াতে আসছিলাম, আর যার আমি প্রথম সন্তান ছিলাম, মেবি আমি জানি না। তো চুল এই পর্যন্ত এসে পড়ে যাই, তারপরে এক পর্যায়ে দেখা গেল যে আমি তো চুল রাখতে পারবো না, কেটে মানে টাকা
পড়ে গেছে। তুমি টের পাচ্ছ কি একটু পরে?
পরে, কারণ শুয়েছিলাম তো আমি বুঝতে পারি না যখন গন্ধটা আগে গেছে চুল পোড়া পোড়া গন্ধ, তখন
চুল গোসল করে শুকানোর পরে ওইভাবে শুয়ে চুলটা শুকাচ্ছ আর কি।
আমি ঘুমাই ঘুমাই গেছি ওই দুপুরের সময় ঘুমাই গেছি ওই টাইমে। তো এরকম কাজগুলো তার হতো, মানে সে যে কেমন অসুস্থ মন মানসিকতার একটা লোক।
দিয়ে যখন টের পাইলা তখন,
তখন তো ওই চাদর টাদের মুড়াইছি টুড়াইছি চিল্লাইছি কান্নাকাটি করছি,
তারপরে আমি করতে শুনি
কোথাও দাঁড়াতে চলে গেছে।
হ্যাঁ ধরে দিতে চলে গেছে,
হ্যাঁ চলে গেছে ওখানে নাই।
তোমার বডি যদি পুড়ে যেত বা
তাতে তার কোনো আসা যায় না, সে ছিল এরকম সে অসুস্থ মানসিকতার লোক। আমি সাঁতার জানি না, আমাকে সাঁতার শেখানোর নাম করে আমি যখন তখন চিল্লাচিল্লি করতেছি, আম্মু করতেছি, আমি বিছানার চাদরে গড়াগড়ি করতেছি, তখন ওই গড়াগড়ি করতে করতে ওই ওটা নিভে গেছে। নিভে দেওয়ার পর কিন্তু এই পর্যন্ত তো পুড়ে গেছে, তো ওরকমই গেছে। তো আরো এরকম কিছু করতো, ওই আমি তো সাঁতার জানি না, ওই মাঝ নদীতে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়ে আসতো। আমি একবার নদীতে তলায়ও গেছি, পরে অন্য মানুষ আমাকে উদ্ধার করছে, এরকম কাহিনী
ছেড়ে দিয়ে চলে আসতো
যে সাঁতরে সাঁতরে। কিন্তু আমি তো সাঁতার তো জানি না, আমি কিভাবে আসবো, আমি নদীতেও তলায় গেছি। সেটা ছিল গড়াই নদী, গড়াই নদীর নাম শুনছেন মেয়েদের ওই নদীতে। তো এরকম গেছে আমার কাহিনী। তো আমি এক পর্যায়ে আমি ভাবলাম যে আমি সংসারে আর টিকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তো আমার আব্বু তখন আরেকটা যখন বুঝতে পারলো যে আমি একটু বিগড়ে গেছি, কারণ আস্তে আস্তে বড় হচ্ছি, আমার কিছু বন্ধু বান্ধবীরা ছিল, কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, আবার কেউ কেউ বেশিরভাগই টিটকারি মারতো, এই তোর আম্মু এরকম এরকম পেট খোলা থাকে থাকে কেড়ে, এরকম এরকম করে কথা বলতো, বিচ্ছিরে বিচ্ছিরে কথা বলতো ফ্রেন্ডরা। রাস্তাতে আসতেছি আমার আব্বুকে ইঙ্গিত করে, আমার আম্মুকে ইঙ্গিত করে খারাপ খারাপ কথা বলতো, এরকম খুবই খারাপ লাগতো আমার। তো পরে আমি যখন আমার আমি আব্বুকে যখন দুই চার পাঁচটা কথা বলি যে আব্বু আপনি যা করছেন আসলে আমরা মেয়ে হিসাবে আমরা মেনে নিচ্ছি, আসলে আমাদের মানার কথা না, তো আমার আব্বু তখন তার একটা ইন্টেনশন শুরু করলো, এই মেয়েকে রাখা যাবে না, মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে দিতে হবে। সে এমন এমন পাত্র নিয়ে আসে যাদের বয়স 47-48, তখন এমন বয়স মাত্র 15-16 এরকম। তো তখন ওই সমস্ত লোকের সামনে আমাকে প্রেজেন্ট করে, মানে তার কাছে বিক্রি করতে পারলে সেরকম মানে তার মনের একটা আকাঙ্ক্ষা। ওরা মানে বলে বলে যে এত কম বয়সে যদি মেয়ে পায়, সুন্দর মেয়ে পায়, সমস্যা কি, ভালো ভালো টাকা অফার করে, আর বলে গাড়ি দেবো বাড়ি দেবো জমি লিখে দেবো মেয়ের নামে। এভাবে অনেকবার আমার আব্বু জোর করে নিয়ে যে আমার বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছে, অনেকবার আমি অনেকবার বেঁচে ফিরে আসছি, অনেকবার এভাবে এরকম বেঁচে ফিরে আসছি। তো আমি একটা পর্যায়ে দেখলাম যে আমার সর্বশেষ যে বোনটা তখন ছোট, এটা হচ্ছে 2012 সালের কথা বলি আমি, তো তখন আর কি আমার আব্বু আমাকে জোর করে এক জায়গায় বিয়ে দিয়ে দিবে, সবকিছু ঠিক হয়ে গেছে, মানে কালকে বিয়ে আজকে এরকম। তো আমি একসঙ্গে পড়তাম আমার এক ফ্রেন্ড, এখন বর্তমান যিনি আমার হাজব্যান্ড, ঠিক আছে, তো ওকে আমি ও আমার সম্পর্কে সবই জানতো, ওর নাম শুভ। তা আমি শুভকে বললাম যে তুমি তো আমাদের সম্পর্কে সবই জানো, ছোটবেলা থেকেও আমাকে ভালোবাসতো, আর আমি আমার জীবনে ভালোবাসার রিলেশনটা করার মতন অপশন আমি পাই নাই, কারণ আমি আমার ফ্যামিলির দিক থেকে নানানভাবে অশান্তিতে থাকতাম, ও সবই দেখতো, ও আমাকে সাপোর্ট করতো, কারণ আমাদের বাড়ি খুব বেশি দূরে ছিল না, পাশাপাশি ছিল, তো আমাকে সবসময় সাপোর্ট করতো, আর ও অনেক একটা ভালো ছেলে ছিল। তা আমি ওকে বলি যে আমার তো বিয়ে হয়ে যাবে হয়তো কালকে, তো ও তখন ভেঙে পড়ে, তো আমাকে বলে যে তাহলে আমি কি করবো এখন। তা আমি বলি এটা একটাই কাজ আমাকে নিয়ে, তুমি চলে যাও যেদিকে ইচ্ছা চলে চলে যাই। তো ও আমাকে নিয়ে চলে যায়, আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা চলে যাব। তো চলে যাওয়ার পরে আমি
বিয়েকে ডিসাইডেড ছিল যে পরের দিনই বিয়ে, এরকম কিছু,
হ্যাঁ সবকিছু ঠিক। তার লোকটার বয়স 47, আগে দুটা বিয়ে করছে, এক ঘরে আবার বাচ্চা আছে এরকম। তো আসার পরে মানে আমরা চলে যাওয়ার পরে আমরা ওর বাড়িতে ফোন দেই, আমাদের বাড়িতে ফোন দেওয়া হয়, ওর বাড়িতে থেকে ওরা আবার তিন ভাই, ওদের ফ্যামিলির অবস্থা অতটা ভালো না, মানে আমাদের ক্লাসের সঙ্গে যায় না। আবার তো ওর আম্মু আব্বু শুনে কান্নাকাটি করতে থাকে, এদিকে আমার আম্মু কান্নাকাটি করতে থাকে, এক পথে আমাদেরকে নিয়ে আসা হয়, নিয়ে এসে আমাদেরকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর আমার আব্বু আমাকে একবারে বের করে দেয়, আর কোনো রিলেশন রাখবে না। তো আমি মনে মনে ভাবলাম তাও আমি বাঁচছি, আমি তো এই ফ্যামিলি থেকে বের হয়েছি, আমি বাঁচছি। তো আমি আমার শ্বশুরবাড়ি চলে যাই, আমার শ্বশুরবাড়ি তো অনেক গরিব, মানে সেরকম একটা অবস্থা না, দেখা যাচ্ছে খাওয়ার কষ্ট আছে, পড়ার কষ্ট আছে, থাকার কষ্ট আছে, অনেক কষ্টই ছিল। তারপরও আমি ছিলাম 2012-তে আমি ছিলাম, 2013 নাগাদ আমার আম্মু আমার সঙ্গে যোগাযোগ করে, বলে যে তুই এরকম একটা কাজ করলে আমি আশা করিনি। তারপর যাও করছিস হয়তো তোর যেটা ভালো মনে হয় সেটা করছিস, কারণ আমার আম্মু তো অনেক কিছু দেখছে জীবনে, এই জন্য আমাকে বেশি একটা কিছু বলে নাই যে আমি রাগটাগ করে নাই। তো আম্মু বলে যে তুই তো ওই ফ্যামিলিতে থাকতে পারবি না, এক একটা বছর তো তোকে দেখলাম সব খোঁজ খবরই রাখি, তো তুই এক কাজ কর, তোর আব্বু তো এখন মোটামুটি ভালো হয়ে গেছে, তোরা অন্য বোনদের সঙ্গে তেমন একটা কর। এর মধ্যে আর একটা কাহিনী বলি, আমি যখন চলে আসলাম আমার যখন বিয়ে হয়ে গেল, তার ঠিক 3 মাস পরে আমার মেজো বোন, আমার মেজো বোন তখন ক্লাস 10 পড়ে। গুরু,
এর মাঝখানে আমি একটু বাধা দিতে চাচ্ছি, কারণ ছোট্ট একটি বিরতি নিতে হবে। অবশ্যই ফিরে আসছি। আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে কানেক্টেড হবার নিয়মটি বলে দিচ্ছি। ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেজ আছে না অনেকগুলো পেজ, তবে সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি হচ্ছে 3,03,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। তো বন্ধু অবশ্যই কিন্তু যে পোস্টটি দেওয়া রয়েছে, সর্বপ্রথম যে পোস্টটি আপনি পাচ্ছেন, যিনি জীবনের গল্প আপনারা শুনছেন, যে কোনো মতামত যে কোনো কমেন্ট কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। তো বন্ধু সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বেঁচে থেকে দিচ্ছি।
মানুষের শরীরের 70% পানি, তাই বিশুদ্ধ পানির জন্য ক্যাপ্টেন মাশরাফির ভরসা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। তার কাছে শুনবো প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার কেন, কারণ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশনে ব্যবহৃত হয় অত্যাধুনিক মেশিনারি এবং স্টেট অফ আর্ট টেকনোলজি, যার মাধ্যমে 13টি স্তরে পানি বিশুদ্ধ করা হয়। রিভার্স অসমোসিস প্রক্রিয়া, আল্ট্রাভায়োলেট রে এবং ওজোন গ্যাস পানিকে করে সম্পূর্ণ নিরাপদ ও জীবাণুমুক্ত। তাই নিরাপদ পানির জন্য প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারে আমার আস্থা। জানলেন তো ক্যাপ্টেন মাশরাফির আস্থা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, আর আপনার প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি।
আমার সুখে আছে গোলাপের সুগন্ধে রাজা,
এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID এর আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত।
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের সঙ্গে ফেসবুকে অবশ্যই আপনি কানেক্টেড হবেন। কারণ বারবার করে বলছি, আপনারা যদি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি, ইনস্ট্যান্ট বুঝতে পারি যে আপনারা আমাদেরকে শুনছেন এবং সেগুলো নিয়ে কমেন্ট করছেন। রিমির জীবনের গল্প আমরা শুনছি, আপনার কেমন লাগছে এর মধ্যে, আপনার যদি আপনার সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেটাও কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর নিয়মটি জানেন যে কিভাবে আমাদেরকে খুঁজে পাবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, ডিসি কিন্তু পেজ আছেন অনেকগুলো পেজ, সেইখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি সর্বোচ্চ সেই পেজ থেকে আপনি সিলেক্ট করবেন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকবেন। এবং লাইকিং এর পরিমাণটি বলে দিচ্ছি 3,03,000 প্লাস, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। প্রথম যে পোস্টটি করা হয়েছে বন্ধু, সেই পোস্টটি কিন্তু লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করতে পারেন। আর বন্ধুরা আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে আম্বার আইট উচ্চ গতির হোম ইন্টারনেট এখন মিরপুর এবং সিলেটে এপ্রিল মাসের নতুন সংযোগ যারা নিচ্ছেন তাদের মধ্য থেকে মিরপুরের থেকে 3 জন এবং সিলেট থেকে 3 জন ছয়জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার ভালোবাসা বাংলাদেশের গুরুর মাধ্যমে। তো বন্ধু বিস্তারিত জানতে অবশ্যই কল করুন 09611337 এই নাম্বারটিতে।
এবং যথারীতি আজকের জন্য সেটি বলবৎ থাকে যে যত বেশি সংখ্যক আমাদের পোস্টটি শেয়ার করবেন তার সাথে আমি যে সুযোগ পাবো তার সাথে কথা বলার। এবং গত সপ্তাহে যিনি সর্বাধিক শেয়ার করেছিলেন তাকে আমরা ফোনে নেওয়ার চেষ্টা করছি। ইনফ্যাক্ট প্রথম দিকে চেষ্টা করা হয়েছিল, আমরা ফোনে কোনোভাবেই রিকানেক্ট করতে পারছিলাম না নাম্বারগুলো, সে কারণে একটু দেরিতে হলেও আবার চেষ্টা করছি, যিনি গত অনুষ্ঠানে সর্বাধিক শেয়ার করেছিলেন তাকে ফোনে নেওয়ার জন্য। আশা করি এবার হয়তো তাকে আমরা প্রপারলি ফোনে নিতে পারব। যিনি সর্বোচ্চ শেয়ার করেছিলেন তিনি এখন মনে হয় আমাদের সাথে ফোনে আছেন। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা অলরেডি ফোনে নিয়েছি যিনি সর্বাধিক শেয়ার করেছিলেন তাকে, কিন্তু
আজ বারবারই
কোনোভাবেই আমরা ফোনে কানেক্ট করতে পারছি না, এটা আমাদের লিমিটেশন বলবো, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনোভাবে ফোনের এই প্রবলেমগুলো রিজলভ করতে পারি কিনা। চলে যাচ্ছি রিমির কাছে, বাট আমি ব্যাক টু ব্যাক এরকম দুইটা প্রোগ্রাম না মাঝখানে একটা ভালো প্রোগ্রাম গেছে, এরকম একটা প্রোগ্রাম গত প্রোগ্রামের আগের প্রোগ্রাম যেখানে মায়ের এই অ্যাক্টিভিটিস দেখেছিলাম, আর এখানে বাবার যে স্বরূপ দেখছি, আসলে তো মানুষের আস্থার জায়গাটাই ঠিক থাকার কথা না। কেমনে একটা বাবা পারে তার চুলে আগুন লাগিয়ে দিয়ে চলে যেতে, কেমনে পারে মাঝে মধ্যে একটা মেয়েকে, এত বাচ্চা একটা মেয়েকে এভাবে ছেড়ে দিয়ে চলে আসতে, আরো কি সামনে অপেক্ষা করছে স্রষ্টা জানে। রিমি বাকি জীবনের কথাগুলো শুনি।
হ্যাঁ, বাকি যে কথাগুলো বলছিলাম, আমার বিয়ে তো হয়ে গেল, বিয়ের তিন মাস পরে আমার মেজ বোনের সাথে সেম কাজটা করছে, ওকে নিয়ে গিয়ে একটা লোকের সাথে বিয়ে দিয়ে দেয়, তার বয়স হবে 44 বছর, অঢেল টাকার মালিক, বিয়ে দিয়ে দেয়। একটা সন্তান ডেলিভারি দিতে গিয়ে মারাই যায়, এরকম অবস্থা, তো এইগুলো সে করছে। তো আমার আম্মু একবার আমারে বলছিল কি, রিমি চল তোর আব্বুকে আমি মেরে ফেলি, সে তো দেখবে না, আমার আম্মু আমাকে বলেছিল। এটা এমন এমন একটা সময় আসছিল, আমি এমন একটা পর্যায়ে আসছিল যে সেদিন আমি আম্মু মার খাইতাম, আমার আম্মু মার খাইত, তো আমার আম্মু বলতো চল,
রোজকার ব্যাপার ছিল,
হ্যাঁ এটা রোজকার ব্যাপার ছিল, আমি যে মা খাবো এটা রোজকার ব্যাপার ছিল।
কি করতে তখন, কে কাকে বুঝতিত, তুমিও বয়সে ছোট,
আমিও বয়সে ছোট, আমার আম্মু
প্রতিদিনের ঘটনা, যখন তোমরা দুবাই এভাবে ঘটনাগুলো চলতো কোন আত্মীয় স্বজন নাই,
কেউ ছিল না,
কিভাবে তোমরা সান্ত্বনা নিতে, কি বলতে, কি করতে, ওই
আম্মুকে আম্মুর কাছে যেতাম, আম্মু কান্নাকাটি করতো, আম্মু কান্নাকাটি করতাম, আম্মু আমার থেকে মাত্র 14 বছরের বড়, আমার আম্মু খুব বেশি ছোট বড় না। আমি তো আমার আম্মু বলছিল, তখন আমার আম্মু পেটে কিন্তু একটা বাচ্চা আছে, আমার 5 নম্বর বোন ছিল, তখন আম্মু আমাকে একদিন বলতেছে যে চল তোর আব্বুকে মেরে ফেলি। তো আমি বলতেছি আমার তুমি বলো কি বলো, তুমি আব্বুকে মেরে ফেলবা? তা বলতেছে যে আমি এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, আমি আমার বাবার কাছেও কিছু বলতে পারবো না, আমার আম্মুর আমার একটা পর্যায়ে এসে গেছিল, বারবার সে প্রেগনেন্ট হচ্ছে, আমার নানুরাও তার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেয় আমাদের সঙ্গে, যে ও ওকে আর আমরা দেখবো না, ওকে এত বারণ করার পর পরে বারবার বাচ্চা নাই, কারণ আমার আম্মুর তো কিছু করার ছিল না, আমার আম্মু কোনোভাবে যে জন্ম নিয়ন্ত্রণ করবে সেটাও সে করতে পারতো না। তো আমার চোখের সামনে আমার আম্মুকে এমন অবস্থায় দেখছি যে সে কাজ করতে পারতো না, তারপরেও সে কাজ করতো, আমার আব্বুর কত ফরমাইশ সে খাটছে, আমি আমি ঠিক বোঝাইতে পারবো না যে সে কত ধরনের ফরমাইশ করতো, যে এটা করো সেটা করো, সিঁড়ি দিয়ে বারবার উঠানামা করাতো, সাদের উপর উঠাইতো, এই করতো, ধান সাদের উপর ধান শুকাইতে দিত, এই কাজগুলো সে করতো। আমার আম্মু দেখতাম যে 8 মাস 7 মাস পেটে বাচ্চা নেই এগুলো করতে, আমি যতটুকু পারতাম করতাম, কিন্তু তাও আমিও ছোট ছিলাম, আমিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম গুরু, আমিও কিছু করতে পারতাম না। এইভাবে নির্যাতনগুলো চলতে থাকতো বিয়ের পরে। বিয়ের পরে আম্মু যখন আমাকে ফোন করে বলল, যাই হোক যাই করেছিস, হয়তো তুই বাচ্চার জন্য গেছিস, আমি তোকে তেমন কিছু বলবো না, কিন্তু অন্তত তুই আমাকে আগে বলতে পারতিস। আমি বলতাম যে আম্মু তোমাকে আমি তখন বলি কি করতাম, তুমি তো কিছু করতে পারতে না। তো আম্মু আমাকে বলে যে যাই হোক তোর তো এখন বিয়ে হয়ে গেছে, তোর আব্বু ভালো হয়ে গেছে, তো এখন আগের মতো নাই। তা আমি বলি তুমি লোকটাকে বিশ্বাস করো, হ্যাঁ তোমার সামনে তুমি করতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু আমার মনে হয় আমার থেকে মানে তোমার থেকে আমি ওই লোকটাকে বেশি ভালো চিনি। তো তা বলতেছ না তোর আব্বু আগের মতো আর নয়। তো আমাকে বাড়ি থেকে বলতে শ্বশুরবাড়ি থেকে চলে যা, আমাদের গ্রাম থেকে একটু শহরে আর কি আমাকে একটা বাসা ঠিক করে দেয়। বলছে বাসায় তুই চলে যা, তোকে একটা গভর্নমেন্ট জবের আমরা ব্যবস্থা করে দিব। তোর আব্বু যত টাকা ঘুষ লাগে তোর আব্বু দিবে। আমাকে পাঠাই দেয়, আমি শহরে চলে যাই। চলে যাওয়ার পরে আমার একরকম শ্বশুরবাড়ি থেকে বের হয়ে চলে যায়। আমার শ্বশুরবাড়ির কথা না ভেবেই চলে যায়। আমার স্বামী আমাকে সাপোর্ট দিত, আর আমার শ্বশুরবাড়ির লোকজন এই জন্যই মেনে নিয়েছিল যে হয়তো বড় লোকের মেয়ে কিছু অর্থ সম্পদ পাবে, এই একটা টেন্ডেন্সিতে তারা মেনে নেয় আমাদের বিয়েটা। কিন্তু আমরা তো দুজন সেম এজ, বিয়েটা হওয়ার কথা না, মেনে নেওয়ার কথা না। তো আমি তো শহরে চলে যাই, কিন্তু আমার চাকরির ব্যবস্থা তারা করে না, আমার আব্বু আমার সঙ্গে বিচ্ছেদ করে। তো আমি ওই শহরে আমাকে প্রত্যেক মাসে তো বাসা ভাড়া দিতে হবে, আমার সংসার খরচ চালাইতে হবে, আমাকে খেতে হবে। আবার আমার শারীরিক ট্রিটমেন্টটা ওইটার পর থেকে আমাকে কন্টিনিউসলি ওষুধ খাইতে হতো, ওটাও একটা হিউজ পরিমাণ কষ্ট ছিল। তো আমাকে জবের ব্যবস্থা তারা করে না। আমি বাড়িতে গেলাম, আমার বাবার বাড়ি গেলাম, আম্মুর কাছে গেলাম। গিয়ে রান্নাঘাটি করলাম যে আম্মু আব্বু তো এরকম বলছিল, এখন কেন দিল না, তাহলে আমাকে কেন শ্বশুরবাড়ি থেকে বের করলো? এখন আমার এমন একটা পজিশন দাম যে শ্বশুরবাড়ি যেতে পারবো না।
থাকলো না তোমার?
হ্যাঁ। তো আম্মু আব্বুকে রিকোয়েস্ট করে, আব্বু বলে যে তুই ওই সংসার ছেড়ে আমি তোকে যেখানে ফিরে দেবো সেখানে করতে হবে। তো আমি আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, সে উল্টা আমাকে বোঝাই। তো এক পর্যায়ে তাকে তাদের কনভিন্স করে আমি কোনোভাবে কিছু করতে পারি না, আমি চলে আসি, আবার আমার বাসায় চলে যাই। আমি তখন বিভিন্ন টিউশনে পড়তে থাকি। টিউশনে তো আর 12 মাস থাকে না, 8-10 মাস থাকে, তারপরে বসে থাকতে হয়। কিন্তু তারপরেও দেখেন টিউশনি না থাকলেও সংসার খরচ তো ঠিকই আমাকে মাসে দিতে হবে, চলতে হবে। তা এক পর্যায়ে আমি এমনও দিন গেছে না খেয়ে থাকছি, অনেক কষ্ট করছি, কাপড় পাই নাই, অনেক কষ্ট করছি। আমার আমার মেজবোনের তো অনেক বড় লোক জায়গায় বিয়ে হয়, তো ও আমাকে মানে যে কাপড়গুলো পরে পরে রিজেক্ট করে ফেলতো। আমি কাপড় গুলো পরতাম, এক 2 কেজি চাল দিত, ওইগুলো নিতাম, এভাবে আর কি চলতাম আর কি। এক পর্যায়ে দেখলাম যে এভাবে তো আমি আর চলতে পারতেছি না, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, ওষুধ খাইতে পারতেছি না। আর আমার হাজবেন্ড তখন সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছি আমি, আমার হাজবেন্ডও তাই, ও পড়াশোনা করার জন্য তো ঢাকায় চলে আসলো, আমি এখানে একা। ও যতদিন থাকছে আমার সাথে মোটামুটি হেল্প করার চেষ্টা করছে বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে, কিন্তু সেও বেশি দিন আর কন্টিনিউ করতে পারে নাই। তো পরে চলে আসার পরে আমি বিভিন্ন জায়গায় ওই এলাকা ভিত্তিক আমি কিছু অফিসে আমি সিভি ড্রপ করতে থাকলাম যে আমার কোথাও জব হয় কিনা। তো ফরচুনেটলি একটা জায়গায় জব হয়ে যায়, কিন্তু ওইখানে প্রতিষ্ঠানটা আসলে আর কি লিগ্যাল একটা ওয়ে ছিল না, ইলিগ্যাল একটা প্রতিষ্ঠান ছিল, কিন্তু সেটা আমি জানতাম না। ওরা আমাকে প্রথমে একটা অ্যাকাউন্টিং এর পদে আমাকে নেয়, ওখানে নেয়, এই কারণে নিয়ে নেয় যেখানে আমি এলাকার মেয়ে, তো যে কোনো কিছু ঝামেলা করে আমি ওখান থেকে যেতে পারবো না, যার কারণে ওরা আমাকে নেয়। তো নেওয়ার পরে আমার ওরকম একটা ছোট জেলা শহরে একটা মোটামুটি ভালো একটা স্যালারি দিত, আমি জব করতাম। প্রায় 1 বছর আমি জব করি। জব করার পরে ওরা বিভিন্ন লোকের কাছ থেকে ব্যবসায় নাম করে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়ে ওরা চলে যায়। এখন চলে যাওয়ার পরে আমি অনেকে আমাকে চিনত, তারা আমাকে আর কি ক্লেম করা শুরু করে আমার উপর অভিযোগ আনে যে আপনি ওটার সাথে জড়িত ছিলেন, আপনি জানেন। তো আমি বললাম যে ভাই আমি যদি জড়িত থাকবো তাহলে আমি এখানে ফ্লুয়েন্টলি আসলাম কেন? আমার নাম ঠিকানা আমি সবকিছুই অ্যাড করতাম, আমি তো এখানে জব করছি, আমি মান্থলি স্যালারি পেয়েছি। তো এর মধ্যে কিছু কিছু লোক বুঝলো, কিছু কিছু লোক বুঝলো না, কারণ হাতের 5টা মোটা সমান না, 5 জন বুধবান মানুষ আছে আর 5 জন অবুধ আছে, এরকম। তো অবুঝ লোকের মধ্যে দুষ্ট লোকও আছে, দুষ্ট লোকরা আমাকে ক্ষতি করার নানান ভাবে চেষ্টা করলো। তো একটা পর্যায়ে ব্যাপারগুলো আমার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে যায়। আমার শ্বশুর বাড়ির লোকজন কাছে এই কথাগুলো চলে যাওয়ার পরে ওইখানে ওই অফিসের লোকজন যেত, অনেক ধরনের ক্লেম করা শুরু করলো। আমার শ্বশুর বাড়ির লোকজন তখন আমাকে অনেক অনেক মানে কুকথা বলতে থাকলো। আমি যখন ওই শ্বশুর বাড়িতে ছিলাম, আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি মেনে প্রথমে নিয়েছিল, কিন্তু যখন দেখলো যে এক দুই মাস হয়ে যাচ্ছে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেছে না, তখন থেকে আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করতো, অনেক অনেক খারাপ কথা বলতো। আমি ওই সংসারে ঠিক আমার আমি যে কোনো রুমে গিয়ে শুবো এরকম কোনো একটা রুম আমার জন্য ছিল না আমার শ্বশুর বাড়িতে। তো এই এরকম আসলে আমি তাদের চোখের সামনে এরকম একটা খারাপ বস্তু হয়ে যায় দিন দিন, আরো অফিসের এই সমস্ত ঝামেলা নিয়ে আরো তাদের কাছে খারাপ হয়ে যায়। তো তখন একটা পর্যায়ে আমার বাড়িতে ওই সমস্ত লোকজন ক্লেম করে, আমার বাবার বাড়িতে ক্লেম করে, করার পরে আমার শ্বশুর শাশুড়ি বলে যে তুমি তোমার বাবার কথাই তুমি চলে গেছো, তুমি এখন যেভাবে বড় সমাধান করো। ঠিক আছে, তো আমি আমার বাবার কাছে গেলাম যে আপু আমি তো কোনদিন আমি আপনার কাছে হাত পাতি নাই, আর আপনি আমার সাথে জীবনে যা যা করছেন কোনো বাবা করে কি না, আমার আমি আজ পর্যন্ত শুনি নাই ব্যাপারটা, তোর কথা আমি শুনি নাই। তা বলতে সে বলে যে আমি যা করছি তোর ভালোর জন্য করছি, তুই বুঝতে পারিস নাই। আমি বললাম যে ভালোর জন্য করছেন তাহলে আমি অসুস্থ কেন হয়ে গেলাম, আমার জীবনে ভালো কিছু কেন হলো না, আমি কেন আপনাকে সম্মান করতে পারি না। একটা মেয়ের জীবনে সবচেয়ে প্রথম পুরুষ যদি কেউ থাকে সেটা হচ্ছে তার বাবা, তারপরে থাকবে তার স্বামী। আমার জীবনে আপনি এমন একজন পুরুষ, আপনাকে দেখে আমি কোনো পুরুষকে আর নির্ভর করতে পারি না। আমার হাজবেন্ড পড়াশোনা করে, ও কবে কি করবে না করবে তার কিন্তু কোনো ঠিক নেই। গুরু তো আপনি চাইলে আমার লাইফটা তো ভালোভাবে সাজিয়ে দিতে পারতেন, আপনি আমার বিয়ের জন্য ট্রাই করেছিলেন কিন্তু ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন, ছেলেটার অভাব ছিল না, আর আমার যে ভালো সম্বন্ধ আসতো না তার তো না, আপনি কেন এগুলো করলেন। এইভাবে অনেকগুলো কথা কাটাকাটি হয়। তো আমি বললাম আবু যাই হয়েছে এখন আমি এরকম একটা সমস্যায় পড়েছি, এই সমস্যাগুলো তো আপনাদের কারণেই হয়েছে, আপনি যদি আজকে প্রপারভাবে আপনার মেয়েগুলোকে মানুষ করতে পারতেন, আজকাল মেয়েদের দিয়ে অনেক কিছু করা যায়, মেয়ে মানুষ দেশ চালাচ্ছে, আর আপনি মেয়েদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারলেন না, এইভাবে এক একজনে বিয়ে দিয়ে দেন 15-17 বছর নাই হইতে হইতে। তো বললো প্রথমে স্বীকার করে যে ঠিক আছে আমি তোকে হেল্প করবো,
একটু ঘুরে আসি আমার কাছ থেকে, বাট এবং সেই সাথে আমি একটু জানতে চাই যে আমার বন্ধুরা আমার সাথে কানেক্টেড আছে কিনা, এবং যার তার জন্য যা করতে হবে অবশ্যই ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের ফেসবুক পেজটা আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে এই মুহূর্তে লাইকের পরিমাণ হচ্ছে 1,03,000 এর উপরে হওয়া উচিত আমার বন্ধুদের প্রতি আত্মবিশ্বাস তাই বলে, একবার রিফ্রেশ দে।
অবশ্যই রিফ্রেশ দিয়ে দেখছি, আর বন্ধুরা আবারও জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন, ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখলে কিন্তু পেজ আছেন অনেকগুলো পেজ, এখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি সবচেয়ে বেশি সেই পেজটি কিন্তু রিয়েল ফ্যান পেজ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এখনো 3,03,000 প্লাস। তো বন্ধু আমাদের আত্মবিশ্বাস অবশ্যই রয়েছে, এর মধ্যে কিন্তু আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব, এর মধ্যে দেখতে পারবো যে এসে 3,00,000 আরো বেশি হয়ে গেছে, 4,000 অথবা 5,000 প্লাস। তো বন্ধু অবশ্যই কিন্তু লাইক দিয়ে যে পোস্টে আমরা দিয়েছি প্রথম সর্বপ্রথম যে পোস্টে আপনি পাবেন যেখানে রয়েছে রিমি, আজকে আমরা রিমির জীবনের গল্প শুনছি, সেই গল্পের আপনি যে কোনো কমেন্ট কিন্তু করতে পারেন আমাদের প্রোগ্রাম, কমেন্ট আপনি অবশ্যই করতে পারেন। তো বন্ধু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। তো সঙ্গেই থাকুন, ফিরছি বেরোতে পারেন। ব্রেকিং নিউজ শোনা যাচ্ছে, ক্রিকেটার মিরাজ নাকি আর লোক সামলাতে পারছেন না, মাঠ থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। হ্যালো হ্যালো রাসেল, শুনতে পাচ্ছ?
হ্যাঁ মেঘলা, আমি শুনতে পাচ্ছি। সত্যি প্লান পটেটো ক্র্যাকারে লোভে পড়েছেন মিরাজ।
এই মুহূর্তে তিনি কি করছেন?
প্যাকেট পুরো সাবার করে এখন বাচ্চাদের মতো আঙুলে লেগে থাকা মশলা খাচ্ছেন।
ওয়াও, প্লান পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে ক্রিকেটার মিরাজও লোভ সামলাতে পারলেন না।
প্লান পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে?
Dear friends, এখন তোমাদের সাথে শেয়ার করব দারুণ সব এক্সপেরিয়েন্স। আসার পথে এমন সুন্দর জ্যাম, 2 ঘন্টা বসে থেকে বাস থেকে নেমে দিলাম হাঁটা, হঠাৎ দেখা হয়ে গেল পাওনাদার মন্টু ভাইয়ের সাথে। এ কথা ও কথা বলে কোনো মতে পাস কাটিয়ে সামনে আসতে রাস্তার পাশের গর্তে ছটা, কি দারুণ!
আয় হায়, ও নিয়ারে এইসব কি বলছে?
অবাক হবার কিছু নেই, প্রাণ ফুটুন মিশা উঠলে সবকিছু সুখময়।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ। ইমা রয়েছে আপনার সঙ্গে, আর গুরু এতেশাম এবং রিমি সে তো আমাদের সঙ্গে রয়েছে, কারণ সেই তো আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশে হট সিটে সেই বন্ধুটি। আর বন্ধু, আপনারা যেহেতু যাকে শুনছেন তার সম্পর্কে যে কোনো কমেন্ট কিন্তু আপনি আমাদেরকে অবশ্যই ফেসবুকে করতে পারেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে ট্যাগ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4, এতে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। আর টিকটকে যেটি বলছিলাম যে আত্মবিশ্বাস রয়েছে, আশা করছি এসে দেখবো আরো অনেক বেশি লাইক লাইক লাইক। তো দেখি আবার রিফ্রেশ দিয়ে দেখি যে আপনাদের কি অবস্থা, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন কিনা সেটি দেখার চেষ্টা করছি। আর বন্ধু, আপনাদের জন্য আরেকটি যে নিউজ রয়েছে সেটি হচ্ছে আম্বার আইটি উচ্চগতি হোম ইন্টারনেট এখন মিরপুর এবং সিলেটে এপ্রিল মাসের নতুন সংযোগ যারা নিচ্ছেন, এই নতুন সংযোগ গ্রহণকারীদের মধ্য থেকে মিরপুর থেকে 3 জন এবং সিলেট থেকে 3 জন লাকি ওয়েনাররা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার ভালোবাসা বাংলাদেশের গুহায়তে স্বামীর মাধ্যমে। আর বন্ধুরা, বিস্তারিত জানতে আপনি কল করুন 09611333777 এই নাম্বারটিতে। আসলে আত্মবিশ্বাস রয়েছে এবং দেখতে পাচ্ছি কাজ হয়েছে 3,04,000 প্লাস। তো বন্ধু, এটা তো কম হয়ে গেল, ভালোবাসা তো আরো বেশি বেশি আশা করি, আরো বেশি বেশি।
সেটাই সেটাই, আমি জানি যে রিফ্রেশ দিবি। আমি কোনোদিন এই ইনফ্যাক্ট স্টুডিও বলে না কখনো কোনো সময় এ ধরনের প্রোগ্রাম যেটা কি করতেছেন গত 9-10 বছর কোনোদিনই কোনো বিষয় নিয়ে আমাকে রিফিউজ হতে হয়নি। এটা যে কত বড় কৃতজ্ঞতা আমার এই শ্রোতাদের কাছে, মানে বলার ভাষা নেই। খুব সামান্য একটা বিষয় নিয়ে হয়তো উদাহরণটা দিলাম, বাট কোনোদিনই রিফিউজ হতে হয়নি কোনো বিষয় নিয়েই না। কারোর জন্য টাকা কালেকশন করি, কারোর জন্য চাকরির কথা বলি বা লাইকের কথা বলি, কমেন্টসের কথা বলি, সব এটা একটা প্যারামিটার আসলে, লাইক বা কমেন্টসের ব্যাপারগুলো যেটা দেখে আমি বুঝতে পারি যে আমাদের ইনভলভমেন্ট একই রকমই আছে। ভালোবাসার এক্স্যাক্টলি ভালোবাসার বাংলাদেশের পেনিট্রেশন একই রকমই আছে, ভালোবাসার বাংলাদেশের যে কমিউনিটি তাদের মধ্যে যে এঙ্গেজমেন্ট সেটাও একই রকম আছে, আমার প্রতি ভালোবাসাও একই রকম আছে। এই বিষয়গুলো একসাথে বুঝতে পারি লাইক এবং কমেন্টস এর রেসপন্স দেখে। যখন না থাকে তখন মনে হয় আমার সাথে কি নাই, তারা কি একটু গাছড়া ভাব দিয়েছে, আমার সাথে কি সেই লেভেলে ঘুমিয়ে গেল কিনা, আমার সাথে কি সেই লেভেলের ইনভলভমেন্ট নাই। সো আমরা তো তাদেরকে দেখতে পাই না, রাইট? যেমন আমি যখন লাইভ প্রোগ্রাম করি তখন কিন্তু মানুষের এক্সপ্রেশন দেখতে পাই, রিয়াকশন গুলো দেখি, বুঝতে পারি যে তারা আমাকে পছন্দ করছে বা করছে না। আর এখানে রেসপন্স দেখা তো একটাই বুদ্ধি, সেটি হচ্ছে ঢাকা FM 90.4 এর এই ফেসবুক পেজ, যেটা পেতে গিয়ে ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই ঢাকা FM 90.4 এর পেজে পেয়ে যাবেন, যেখানে 3,04,000 প্লাস এখন লাইকের পরিমাণ। সেখানে রিমির পোস্টটি দেওয়া আছে, সেখানে লাইক দিয়ে কমেন্টস করুন এবং আমাদের সাথে ইনভলভ থাকুন, তবেই আমি বুঝবো যে আসলে ভালোবাসার বাংলাদেশের কমিউনিটি আগের মতোই শক্তপোক্ত আছে, আমাদের মধ্যে কোনো গাছড়া ভাব নাই, আমাদের ভালো মন্দ সমস্ত কিছুতেই ভালোবাসার বাংলাদেশের কমিউনিটি একাত্তা হয়ে আছে, একজোট হয়ে আছে। তো আমি কিছু কমেন্টস নিতে চাই, ওই চলো বন্ধু আকাশ ছুঁয়ে দেখি বাদ দিয়ে কমেছে কি
আকাশ? এখনো সবাই ছুটছে, আমি বুঝতে পাচ্ছি না কেন
এখনো কমেনি
শেয়ার করার কথা তো একদমই ভুলবেন না, যেহেতু আজকে একটু সমস্যা
হয়েছে যে গত প্রোগ্রামে শেয়ারিং যা সর্বোচ্চ ছিল তাকে আমরা ফোনে নেওয়ার চেষ্টা করেছি, আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য আমরা তাকে ফোনে নিতে পারেনি। টেকনিক্যাল টিমের দায়িত্ব যারা আছে তাকে আরেকবার রিকোয়েস্ট করব ফোনে নেওয়ার। এবার যদি প্রবলেম হয় তো আমরা চেষ্টা করব সামনে প্রোগ্রামে একসাথে মার্চ করতে, এবং টেকনিক্যাল টিমের দায়িত্ব যাদের আছে তাদেরকেও রিকোয়েস্ট করব যে প্লিজ ফোনের এই প্রবলেমগুলো যেন আমরা যত তাড়াতাড়ি পারি রিজলভ করে নিই।
অবশ্যই। আর এই মুহূর্তে যেটি চোখে পড়লো সেটি হচ্ছে আলমগীর হোসেন বাবু, আজকে তার জন্মদিন, সো তাকে একটু
হ্যাঁ বাবু হ্যাপি বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই গানটির প্রথম দুটি লাইন শুধু তোমার জন্য।
আর আমি গানটা সার্চ করতে থাকি, আর আপনিও কিন্তু অবশ্যই জানাবেন। আপনার যদি এমন কোন অকেশন থাকে আজকে অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা আবারও জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। এখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি 3,04,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল সাইন পেজ। আর বন্ধু শেয়ার করার কথা তো একদমই ভোলা যাবে না।
ওকে বাবু হ্যাপি বার্থডে গানে
করতে হবে
এই 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 মিউজিক, এই গানের কথা শুধুই তোমার জন্য। সময়ের স্বল্পতায় পুরো গানে যেতে পারলাম না, চলে যাচ্ছি শেয়ারিং যিনি সর্বোচ্চ করেছেন তাকে আরেক দফা ফোনে নেওয়ার জন্য, যদি তাকে প্রপারলি আমরা কানেক্ট করতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা পাচ্ছি না, এনিওয়ে ইটস আওয়ার প্রবলেম। আমি রিকোয়েস্ট করব যিনি টেকনিক্যাল দায়িত্বে আছেন যারা তারা অবশ্যই ব্যাপারটা রিজলভ করবেন, এবং নেক্সট প্রোগ্রাম অনওয়ার্ড আমরা যারা শেয়ার বেশি করছেন তাদেরকে আমরা ফোনে নেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আজকের অতিথি বন্ধুর কাছে, কিছু টেক্সট আমরা মাঝে মাঝে নিতে থাকবো, টেক্সট এবং লিখুন এবং সেই সাথে আমাদের সাথে লাইক দিয়ে কানেক্টেড থাকুন, কারণ ইট ইজ লাইক এ মিরর আমাদের এই ফেসবুক পেজ যেটির ঠিকানা হচ্ছে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4। ইটস লাইক মিরর, যেখানে আমরা আমাদের আয়নার মতো নিজেদের মুখ দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি আপনারা আমাদের সাথে কানেক্টেড আছেন কি নাই। আমরা চলে যাচ্ছি রিমির কাছে, রিমির জীবনের কথা শুনছিলাম শেষ মুহূর্তে, একেবারে যে মানুষটিকে সবচাইতে বেশি শ্রদ্ধা সবচাইতে বেশি ভালোবাসা করার কথা সেই মানুষটার প্রশ্নে সবচাইতে বেশি কি বলবো নির্ভরহীনতা, সেই মানুষটার প্রতি কিছুটা ঘৃণাও তারপরে তার কাছে সারেন্ডার করা শেষ মুহূর্তে, যে তোমাদের ঔরসে জন্ম নেওয়াটাই কি দোষ ছিল যে আমাকে আজকে এই অবস্থায় পড়তে হলো। তারপরে
আমার আব্বুর কাছে যাই, আব্বুর কাছে এসব বলি, রিকোয়েস্ট করি, অনেক কান্নাকাটি করি যে আব্বু আমার লাইফে যা হয়েছে এখন আপনারই তো বাবা মা, সন্তানের জন্যই তো বাবা মা, বাবা মা তো সন্তানদেরকে ভালোভাবে মানুষ করবে, ভালো কিছু করবে, এটাই তো তারা করবে, কিন্তু আপনারা তো একটা পর্যায়ে আপনারা সেটা তো করতে পারেননি। বিশেষ করে আপনার কথা বলবো, আমার আম্মু যতটা পারছে ট্রাই করছে কিন্তু আপনি কিন্তু সেটা করেননি। এখন আমার পজিশন এমন এসে দাঁড়িয়েছে যে আপনি যদি এই মুহূর্তে যদি আমার হেল্পটা যদি না করেন তাহলে আমার সংসারে অনেক প্রবলেম হবে, প্লাস আমি হয়তো সংসারটা করতে পারবো না। তো একটা মেয়ের যে ডিভোর্স জিনিসটা, মানে মেয়েরা ডিভোর্স হলে হয়, মেয়েরা ডিভোর্স হয়, ছেলেরা ডিভোর্স হলে হয় সিঙ্গেল আমাদের প্রেক্ষাপটে। তো আমি চাইনি এরকম একটা শব্দ আমার নামের পরে যুক্ত হোক। তো আপনার কাছে অনেক রিকোয়েস্ট, আপনার তো অর্থ সম্পদের অভাব নাই, আপনার সামান্যতম একটু হেল্প করলে আমি আপনার কাছে অর্থ সম্পদ কিছু চাই না, আমি জাস্ট আমার যাতে আমি নির্ভেজালভাবে সংসারটা করতে পারি জাস্ট এতটুকুই। আপনার সম্পত্তির উপরে আমার কোনো আকাঙ্ক্ষা বা লোভ কোনো কিছুই নাই। বাবু রাজি হয়ে ঠিক আছে আমি দেখবো ব্যাপারটা। তো ওই পটে আমাদের ফ্যামিলি থেকে আর কোনো কিছু করে না বা আদার্স বাইরের লোকজন ঝামেলাও করে না। তো আমি তো শ্বশুরবাড়িতে তো এক পর্যায়ে বের হয়ে গেছিলাম, আর তো থাকতে পারি না। তো আমার হাজব্যান্ড আমাকে বলে ঠিক আছে রিমি তুমি এক কাজ করো, তোমার তো মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, তুমি ঢাকাতে চলে আসো, আমরা একটা ছোট একটা বাসা নিই সাবজেক্ট, এখানে থাকবো, তুমি এখানে জবের জন্য অ্যাপ্লাই করো, যদি তুমি একটা জব পাও আর আমি যদি কিছু একটা করতে পারি তাহলে আমরা দুজন চলে যেতে পারবো। অনেক দিন তো আলাদা ছিলাম বিয়ের পরে। তো 2015 আমি ঢাকাতে চলে আসি, আসার পরে এখানে ঢাকাতে জব শুরু করি, কিন্তু 6-7 মাস পরে জব করার পরে ওই যে আগের যে পুরানো ঝামেলা এগুলো আবার নতুন করে শুরু হয়। বাইরের কিছু লোকজন আমাদের বাড়িতে গিয়ে ঝামেলা টামেলা করে, আমার শ্বশুরে আমাকে ফোন দিয়ে বাড়িতে ডাকায়, বাড়ি এলাকার কিছু মাথাওয়ালা কিছু লোক আর কি, যারা মানে সালিশ টালিশ করে এরকম মাতব্বার টাইপের। তো এরা এদেরকেও ডাকায় যে বলে যে অমুক বার অমুকে নিয়ে যে এরকম এরকম কাজগুলা করছে, এখন তো আমার বাড়ির বউ, এখন সমস্ত রেসপন্সিবিলিটি তো আমাদের উপরে আসছে। তো এক পর্যায়ে আমাকে অনেক কথা শুনতে হয়, সালিশেও অনেক কথা শুনতে হয়। শোনার পরে আমার শ্বশুর শাশুড়ি বলে ঠিক আছে তোমার সবকিছু আমরা মেনে নেবো, কিন্তু তোমার এক একটা কথা বলতে হবে, তুমি তো বিয়ের পরে তো তোমার বাবা তো কিছু দেয় নাই, তোমাকে সালিশ ডাকা হবে, সালিশে বলবা যে এই সমস্ত মানে চাকরি টাকরি যে অফিসে করছো, যারা ঝামেলা করছে, এগুলো সব তোমার বাবার মাধ্যমে করছো তুমি। তা আমি বললাম আমি তো এরকম একটা মিথ্যা কথা কেন বলবো, আমি জানি আমার বাবা খারাপ, কিন্তু আমার এলাকার লোকজনও কম বেশি জানে, কারণ কিছু ঘটলে তো কিছু রোধ দিই অনেকে জানে। তা বললো যে তুমি যদি এই সংসারে টিকতে চাও তাহলে তোমাকে এই মিথ্যা কথাটা বলতে হবে, যদি তুমি তোমার স্বামী সংসার করে রাখতে চাও।
লাভটা কি,
লাভটা হবে কি, ওই ক্লেম গুলো তাদের উপরে যাবে না, কারণ আমি তো আমার বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়ি, এখন বাইরের লোকজন ক্লেম গুলো করতেছে, ক্লেম গুলো তাদের উপর যাবে না। এটা একটা প্রফিট, আর একটা প্রফিট হয়তো কিছু অর্থ সম্পদ পাবে, টাকা পয়সা পাবে, এটা একটা প্রফিট, এরকম একটা টেন্ডেন্সি। তো আমি আর আরেকটা জিনিস কি, আমি ছোটবেলা থেকে খুবই বোকা, আমাকে যে যা বলে আমি সেটাই বিশ্বাস করি, কারণ বাবা তো কোনোদিন ভালো কিছু করে নাই, বলে নাই, বন্ধু বান্ধবী যা বলছে, বাইরে চাপাতে বোন সুপতে ভাই যা বলছে আমি তাই শুনছি, যেটা করতে বলছে সেটাই করছি আমি। তো আমাকে সালিশে নিয়ে যাই, সালিশে আমি ওই ঠিক তারা যেটা শিখাই দেয় আমি সেটাই বলি, কারণ আমার টেন্ডেন্সি ছিল আমাকে সংসারটা বাঁচাইতে হবে। তো পরে ওটা বলার পরে আমার আব্বু তো আরো বেশি বুঝে যায় কি আমার, ও এত বড় একটা মিথ্যা কথা বললো আমার নামে, তখন ও তো আগে সাইজ করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে যায়। তো আমার আব্বু আমার উল্টা এসে থানাতে জিডি করে আসে, আমার মেয়ে বিভিন্ন অসৎ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, আমার মেয়েকে অন্য কিছু হলে দায় ভাড়া আমি নিব না, সেটা করে আসে। করে আসার পরে সালিশ দেখায়, সালিশের মধ্যেও আমাকে প্রচুর পরিমাণ মারধর করে, মারধর করে আমাকে ওই সালিশ থেকে বের করে দেওয়া হয়। আমিও আমার শ্বশুর বাড়ির কাছে যাই, আমি বললাম যে আপনারা যা যা বলছেন আমি তাই তাই তো করছি, আর কি করবো, আমি তো কোনোভাবেই আমি আমার ফ্যামিলি থেকে হেল্প পাচ্ছি না। তা বলে যে আর একটা কাজ করতে হবে, তুমি হচ্ছে তোমাকে আমরা কোর্টে নিয়ে যাব, তুমি শুভকে ডিভোর্স দিবা, তুমি দিবা। আমি বললাম আমি কেন দিব, তা বলছে তুমি যদি ডিভোর্স দাও তাহলে তোমার বাবার কাছে যখন উকিল নোটিশ যাবে তখন তারা একটু মনে করবে যে না আমার মেয়ের সংসারটা তো ভেঙে যাচ্ছে, একটু হয়তো হেল্প করবে। তা বললাম ঠিক আছে তাই রাখি আমি। তো আমাকে তারা কোর্টে নিয়ে যায়, কোর্টে নিয়ে যাওয়ার পরে তারাই আমাকে দিয়ে, আমি কোনোদিন কোর্ট কি বা আদালত কি এটা আমি কোনো কিছুই আমি চিনি না যে কোর্ট কি আদালত কি, তারাই আমাকে নিয়ে যায়, আমাকে যে একটা উকিল নোটিশ করানো হয়, করানোর পরে আমাকে বলে যে ঠিক আছে তুমি ঢাকায় চলে যাও। আমি ঢাকায় চলে আসি আর শুভকে ওরা আলাদা করে ফেলে, মানে আমার সঙ্গে শুভর কোনো আর কোনো যোগাযোগ থাকে না। আমার শ্বশুরবাড়ি বলা হয় যে তুমি 90 দিনের মধ্যে উইথড্র করে নেবা, এর মধ্যে তোমার বাবা ঠিক হয়ে যাবে, তারা আমাকে এই গ্যারান্টিটা দেয়। কিন্তু আমি তো জানি আমার বাবা কিরকম, তারপরেও তাদের উপর চাপের উপর পরে আমি কাজগুলো করছি। তো মিথ্যা কথা বলছে আমার বাবার নামে, আর এবার আমাকে দিয়ে এই ডিভোর্সটা নোটিশ পাঠানো হয়েছে, এগুলো আমি তাদের কথাই করি। তাদের কথায় করানোর পরে আমি যখন ঢাকায় চলে আসি, আমার তখন আমার জবটা নাই, আমি যেটা জবটা ঢাকায় করছিলাম, কারণ এতদিন আমি ওখানে ছিলাম তো জবটা কন্টিনিউ করতে পারিনি। তো পরে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে আর যোগাযোগ করে না, আর এদিকে আমার বাবা মার কাছে আমি যোগাযোগ করতে পারি না। আমার আমার আব্বু আবার উল্টা বলে যে তুই যে ক্লেমগুলো আমার উপর নিয়ে এসছে এগুলো হয়তো শ্বশুরবাড়ির লোকের উপর দিয়ে, শ্বশুরবাড়ির লোক আমার নিয়ে খেলতে খেলছে, এবার উল্টা আমার আব্বু আমাকে নিয়ে খেলতে যাচ্ছে। আমি এখন পড়ে গেছি একটা ফুটবলের মতো, দেখা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ খেলতেছে আর বার্সেলোনা খেলতেছে, আমি দুই মানে লাথি খাচ্ছি, শুধু এই পার্টির কাছে লাথি খাচ্ছি, এই পার্টির কাছে লাথি খাচ্ছি, এরকম। আমি ঢাকাতে চলে আসি, এটা হচ্ছে 2016 সালে জানুয়ারির কথা। আমি ঢাকাতে চলে আসার পরে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, কোনো কোনো হেল্পই করে না, কেউ আমাকে কোনোভাবে কোনো হেল্প করে না। তো না করার কারণে তখন শুভর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, শুভ আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না, ওকে একরকমভাবে আটকায় রাখে আর কি, যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তো আমি আমি তখন আমার জব নেই, আমার শরীর আরও বেশি অসুস্থ হয়ে গেছে, আমি তখন পুরোটাই দিশেহারা হয়ে যাই। আমার শ্বশুরবাড়ির কথা হচ্ছে তুমি যদি এই টাকা পয়সা দিয়ে ঝামেলা যদি মিটাইতে পারো তাহলে তোমার সংসারে নেওয়া হবে, তার আগে নেওয়া হবে না। তো এখন আমি আমি অনেকভাবে চেষ্টা করি, আমার বাবা মাকে আমি রাজি করাইতে পারি না, আমার শ্বশুর বাড়ির লোকজনকে রাজি করাইতে পারি না। এইদিকে ঢাকায় যে বাসায় থাকি সে বাসা ভাড়া দুই তিন মাস বাকি হয়েছে, বাসা ভাড়া দিতে পারি না, আমাকে এক পর্যায়ে বের করে দেবে এমনটা অবস্থা। তো এক পর্যায়ে আমি আমার পকেটে মানে আমার ব্যাগে কোনো টাকা থাকতো না, আমার পকেটে যদি 100 টাকা থাকতো আমি চিন্তা করতাম আমি কোথায় সিভি ড্রপ করবো, আমার একটা জব হবে, আমি খাবার না কিনি, আমি সবসময় চেষ্টা করতাম একটা জায়গায় যাই, আমি জবের জন্য ট্রাই করি। এক পর্যায়ে বিভিন্ন জায়গায় যাই, আর থাকা শহরে বলবো কি গুরু, মেয়েদের জন্য জব সেভ না, ম্যাক্সিমাম জায়গায় সেভ না মেয়েদের জন্য জব। তো এইভাবে অনেক লোক অনেকভাবে প্রলোভন দেখায়, অনেকভাবে মানে কুপ্রস্তাব দেয়। তো এইভাবে দেখলাম যে আমি তো সবকিছুই তো আমার জীবনের শেষ হয়ে গেছে, মানুষত্বও যদি আমি দিয়ে দিই তাহলে আমার জীবনের কি থাকে বাকি, আমার তো জীবনে কিছুই থাকে না, নিজের কাছেই আমি নিজে প্রশ্নবিদ্ধ হয়ে যাবো যে আমি কি করবো। তো পরে আমি এক পর্যায়ে আমি এক পাগলের মতন হয়ে যাই, কারণ আমি আমার জীবনে আমি আমার বাবা মার কাছে কোনো হেল্প পাই নাই, আমার বাবার কাছে এরকম মানসিক শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, শ্বশুর বাড়ির কাছে পাই নাই, আবার হাজবেন্ডও এমন অবস্থা যে সেও আমার জন্য কিছু করতে পারতেছে না, আমি পুরো পাগল হয়ে যাই, আমি পুরো পাগল হয়ে যাই। আমি একদিন আমি সিদ্ধান্ত নিই আমার জীবনে এমন একটা কিছু করতে হবে যে অন্তত টাকা মানে জিনিসটা যাতে আমি নিতে পারি। একটা পর্যায়ে আমার জীবনে এমন হয়ে গেছিল যে টাকাই সবকিছু, আসলেই গুরু টাকাই সবকিছু, টাকা হলে আপনি সবকিছু পাবেন। আমি আমি হসপিটালে যাই, একজনের মাধ্যমে যোগাযোগ করে আমি সিদ্ধান্ত নিই আমি আমার একটা কিডনি আমি বিক্রি করে ফেলবো। অলরেডি কথাবার্তা বলে 80% ঠিক হয়ে গেছিল যে আমি কিডনি বিক্রি করে ফেলবো, আমি যে টাকা পাবো টাকা দিয়ে আমি সম্পর্ক বাঁচাই রাখবো, এই টাকা দিয়ে আমি সম্পর্ক বাঁচাই রাখবো, বাবা মা সম্পর্ক আমি টাকা দিয়ে বাঁচাবো, শ্বশুর শাশুড়ি স্বামী সে সম্পর্ক আমি সব সম্পর্ক আমি টাকা দিয়ে বাঁচাবো। আমি ওখানে ওই হসপিটালে যাওয়ার পরে তো অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছিলাম, তো এক নার্স বয়সে 40-45 হবে, তো সে আমাকে বলতেছে যে আমি তোমাকে অনেকদিন ধরে দেখি, তুমি এখানে কি জন্য করো, তোমার কি শারীরিক কোনো প্রবলেম? তা আমি বললাম যে না আন্টি আমার তো পার্সোনাল একটা প্রবলেম। তা বলছে যে তোমার তো যদি কোনো শারীরিক প্রবলেম থাকে বলো, কোন ডাক্তার দেখাবো আমি তোমাকে হেল্প করবো, কারণ তুমি দেখি শুধু হাসপাতালে বারান্দায় ঘুরো খাই নাকি। তা আমি ওনাকে বললাম সবকিছু, তো বললো যে তুমি যদি হয়তো আমার দুদিনেরও যদি পরিচিত হতে তাহলে আমি তোমার একটা থাপ্পড় দিতাম। তো আমি বলি কেন? তো বলে যে তুমি কি সম্পর্ক বাঁচাইতে চাচ্ছ, তার জন্য তোমার কিডনি বিক্রি করা লাগতেছে, তুমি কিডনি বিক্রি টাকা দিয়ে তোমার সম্পর্ক বাঁচাবে, আমার সম্পর্ক তোমার দরকার নাই, তোমার দরকার নাই আমার সম্পর্ক, তুমি আজ থেকে মনে করবো যে তুমি এতিম, এতিমরা বাঁচে না, তুমি সেভাবে বাঁচবে না। তো আমি বললাম যে আন্টি আমি তুমি কিভাবে কি করবো, আমার আমি তো এখন কোনো জবও করতে পারতেছি না, আবার এদিকে ঝামেলা, আমার 90 দিন যদি পার হয়ে যায় তাহলে আমার সত্যি তো শুভ ডিভোর্স হয়ে যাবে, আর আমার আরো সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক, ও কিছু করতে পারতেছে না, ও বাড়িতে আটকে গেছে, ওকে আটকে ফেলছে, এই সমস্ত করার কারণে ওর মাঝে 2টা সেমিস্টার গ্যাপ চাই পড়াশোনার, তো আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি না।
আটকায় যায় কেমনে সম্পর্ক, আটকায় ফেলতে পারে কেমনে?
অ্যাকচুয়ালি এখন পর্যন্ত তো আমি বাইরে করে ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে পড়াশোনার খরচ, আমার নিজের চলাফেরা, এখন
হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, প্রেম ভালোবাসা এই প্রসঙ্গগুলো তাহলে আসছিল কেন? সিচুয়েশন যদি এইরকমই হবে যে যে মেয়েটিকে সবচাইতে ভালোবাসছো তুমি জীবনে, যে মেয়েটি ভালোবাসার রূপ স্বরূপ কারে বলে, ভালোবাসা বলতে কি বুঝায়, ভালোবাসা রস কেমনে আস্বাদন করা লাগে, না পরিবারের কাছ থেকে পাইছে না পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে পেয়েছে, যাই ভালোবাসার ঝলকানি সবই দেখিয়েছে তুমি কাছ থেকে, তোমার সহপাঠী বলো, বন্ধু বলো, প্রেমিক বলো, সব তোমার মাঝ দিয়ে কিছুটা হলো দেখবার সুযোগ তাকে হয়েছে। যে মানুষটাকে হসপিটালে বারান্দা বারান্দায় ঘুরতে হয়, যে মানুষটাকে তার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার সর্বশেষ উপলক্ষ হিসেবে উপযোগ্য হিসেবে তার নিজের কিডনি বেচতে হয়, সেখানে আর কোন আশাতে কোন 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 প্রয়োজনে আর পরিবারের সাথে সম্পর্ক রাখবার প্রয়োজনীয়তা আর পড়ে? তখন কি সময় চলে এসেছিল না সবকিছুকে ছিন্ন ভিন্ন করে যেখানে তোমার প্রিয়তমা আছে তার পাশে এসে দাঁড়ানো, যদি শরীরের সক্ষমতায় কুলাই রাতের অন্ধকারে মুখে মাফলার বেঁধে রিক্সা চালিয়ে তার পরিস্থিতিকে সামাল দেয়া, অথবা শুধুই পাশে দাঁড়িয়ে থাকা, কেন না সুখ?
আসলে গুরু, ওই সময় যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল,
কেন ক্যালকুলেশন করতে গেলে ওই সময়? আমি তো বলি যে আমার দ্বারা কোনোদিন প্রেমিক হওয়া হয়নি, কারণ আমি প্রেমের ক্ষেত্রে জ্ঞানবাজি করি। জ্ঞানবাজিরা কখনো প্রেমিক হয় না, জ্ঞানী মানুষ হতে পারে। এটা টাইম চেকে বিরতি নিচ্ছি, ফিরে আসছে এখন।
অবশ্যই টাইম চেকে বিরতি থেকে ফিরছি, সঙ্গে থাকুন।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত একটা।
যমুনা আমার প্রয়োজন বোধে। আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত, 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসে তাই নাই মানা, আমার ভরসা আছে যে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার। আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে, গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় SNC কর্তৃক প্রচারিত।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসে তাই নাই মানা, আমার ভরসা আছে যে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার। আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে, গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় SNC কর্তৃক প্রচারিত।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসে তাই নাই মানা, আমার ভরসা আছে যে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার। আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে, গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় SNC কর্তৃক প্রচারিত।
ভালোবাসার বাংলাদেশ বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ। নতুন আরেকটি ঘন্টায় ফিরে আসলাম, আপনাদের সঞ্জীবা রয়েছে আপনার সঙ্গে, এবং আর আমাদের আজকে ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধুতে রয়েছে হিমির, জীবনের গল্প আমরা শুনছি। আর বন্ধু অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখে সার্চ বারে সার্চ করলে যে পেজগুলো পাচ্ছেন সেই পেজের মধ্য থেকে, যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 3,05,000 প্লাস, সেই পেজ থেকে আপনি সিলেক্ট করবেন।
এক্স্যাক্টলি আপনারা চান, আমিও চাচ্ছি, সেটাই চাচ্ছি যে আপনাদের আমাদের সাথে কানেক্টেড থাকুন। ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আপনি আমাদের পেজটা পাচ্ছেন, যেখানে হিমির পোস্ট আপলোড করা আছে, সেখানে লাইক দিয়ে কমেন্টে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমি এর আগেও বলেছি যে ভালোবাসা বাংলাদেশের এই কমিউনিটি একটা একটা অন্যরকম উচ্চতায় গিয়ে পৌঁছেছে বিভিন্ন সময় বিভিন্ন সিঙ্ক্রোনাইজেশনের মধ্য দিয়ে। আপনাদের লাইক এবং কমেন্টে এটা এটা অ্যাকচুয়ালি ইটস এ কাইন্ড অফ মিরর, যেখানে আমরা আমাদের রিফ্লেকশন দেখতে পাই, আমাদের ইনভলভমেন্ট কোন লেভেলে আছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। সেই কারণে এটা এটা ম্যাটার করে। সেই কারণে আপনারা লাইক দিন বেশি বেশি করে এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। যেভাবে খুঁজে পাবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4 ডিসার্স দিলেই আমাদের পেজটি চলে আসবে, যেখানে এখন লাইকের পরিমাণ প্রায় 3,50,000 উপরে। সেখানে আমাদের পোস্টটি দেওয়া আছে ভালোবাসার বাংলাদেশে, সেখানে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন। শহীদুল ইসলাম রাজু একটা কথা লিখেছে, রেমি আপু আমি তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহ তোমাকে উত্তম জায়গা বা সুখ শান্তি দিবেন। গুরু আপনাকে রিকোয়েস্ট করে বলছে আপনি রিমি আপুর হয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিন যেন আগামী প্রজন্ম এমন শিকার না হয়। জানালেই কিভাবে শিকার হবে না, যেখানে বাবা এরকম ডিভিশন সিচুয়েশন তৈরি করে রেখেছে, সেখানে কিভাবে একটা মেয়ে বাচ্চার পক্ষে এত কম বয়সে একটা মানুষের পক্ষে সার্ভাইভ করা সম্ভব। ইব্রাহিম লিখেছে যে প্রকৃত ভালোবাসে সে কখনো ছেড়ে যাবে না, কখনোই না, মৃত্যুর পরও তার এক্সিস্টেন্স থাকবে, এটা বোঝানোর চেষ্টা করেছে। চলো আকাশ ছুঁয়ে দেখি কথাগুলো এখনো কেউ কেউ লিখছে, লিখো না ভাই, এত প্রোগ্রাম রিলেটেড ইনফরমেশন দাও যাতে করে বুঝতে পারি যে তোমরা মূল স্রোতে আছো। আমি শুভর সাথে কথা বলছিলাম, শুভ কেন না, এই সিচুয়েশন যখন চলছিল তখন কিসের ক্যালকুলেশন, কিসের হিসেব নিকাশ?
আসলে গুরু আমি কখনো,
মাইক্রোফোনটা একটু সামনে নাও,
আমি কখনো চাইনি যে রিমি আমার জীবন থেকে হারিয়ে যাক। এজন্য ভাবছি যে যত কষ্টই হোক একটু ভালো মতো পড়াশোনা করি, করে পড়াশোনা করার পর একটু লাইফটা সেটেল করি।
এগ্রিড এগ্রিড কনভিন্সড যে খুব সময় উপযোগী সিদ্ধান্ত শুভ, যে তুমি চেয়েছিলে যে পায়ের নিচে মাটিটা একটু শক্ত হোক, সবে ইন্টারমিডিয়েট পড়ছি, যদি অলরেডি বি সেমিস্টার ড্রপ করেছি, যদি সামহাউ সার্ভাইভ না করতে পারি, আমি যদি খড়কুটা না ধরতে পারি তো তাকে বাঁচাবো কিভাবে? একদম এগ্রিড। কিন্তু সিচুয়েশন যখন এরকম হয় যে ভালোবাসার মানুষটা, যার আসলে ভালোবাসার কোনো উপলক্ষ নাই তুমি ছাড়া, সেই ভালোবাসার মানুষটা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, মেডিকেলে মেডিকেলে ঘুরতেছে কিডনি বেচার জন্য, তখন তার কোন রকমের হিসেব নিকেশের ধার ধারবার কথা না। তখন তো সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে তোমার পাগলের মতো তার পাশে এসে দাঁড়ানোর কথা, যে প্রেমের কথা বলেছো, যে ভালোবাসার কথা বলেছো, কয়েকদিনের জীবন রে ভাই, সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শুধুই তার পাশে থাকা, কিছুই যদি ক্ষমতায় না কুলায়, তুমি আছো, আমি আছি, একবেলা খাবো, দুই দিনে একবেলা খাবো, শুধু পানি খেয়ে থাকবো, তুমি আমি কিছু একটা হবে।
অ্যাকচুয়ালি গুরু তখন কিন্তু আমি ঢাকা দিচ্ছিলাম, যখন ঢাকাতে ব্যাক করলো আবার এই ধরনের কাজগুলো হয়েছে যখন, তখন আমি ঢাকা দিয়েছিলাম। আমি বাড়িতে বলছি যে এই ধরনের সমস্যা হচ্ছে, ঠিক আছে তোমার তো যাই আছে জমি জমা, ঠিক আছে তুমি সব বিক্রি করে দাও, তাও আমার বউটাকে তুমি বাঁচাও। বাড়িতে বলছি এখন একটা কথা কি, ভিলেজ একটা পলিটিক্স খুব খারাপ, কিন্তু ঢাকায় কিন্তু সেন্ট্রালাইজড, নিজে চলতে পারলে চলবো, বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স আসবে না। ঠিক আছে আমাকে বললো ঠিক আছে এটা নিয়ে তো কথা বলতে হবে, আমাদের পরিবারে আমার মামাদের আবার খুব ইনফ্লুয়েন্সটা চলে, ঠিক আছে তুমি বাড়িতে আসো। আর আমার তিনটা ভাই, আম্মু আমাদের আমাকে অন্তত খুব একটু ভালোবাসে একটু বেশি, সো আম্মুকে বিশ্বাস করছি আমি, করে বলছি ঠিক আছে আমি আসি, আসি কথা তো বলি, আর ও তো আসছে কোথায় সেটা তুমি জানো আমিও জানি, ঠিক আছে আমি ওকে ক্যাপচার করে নিব, আর তুমি যদি না চালাইতে পারো আমি ওর সাথে চলবো। তা বলো ঠিক আছে তুমি বাড়িতে আসো আমরা কথা বলি, কোনো প্রবলেম হবে না, আসো। গেছি বাড়িতে, যাওয়ার পরে আমাকে আটকে ফেলছে। আমি তখন বলছি যে
হাইট কত তোমার?
5'8"
দেখো তো 5'9" 5'10" এরকম হচ্ছে। ফিজিক ব্যায়াম ট্যাম করো নি?
না তেমন ব্যায়াম
করো, জন্মগত ভাবে মানে তোমার ফিজিক ফিজিক ভালো, রাইট? চওড়া বডি এই সেই, আটকায় কেমনে তোমার?
অ্যাকচুয়ালি বলো তখন তো চারদিকে
ইমোশনাল ইমোশনাল আবেগ দিয়ে আটকাইছে,
আমি হয়তো তোমার জন্য তেমন কিছু করতে পারবো না, তো আমাকে হাতে 2,000 টাকা দেয় আর বলো যে আমি তোমার কাছে আল্লাহর কাছে দোয়া করবো যে খুব তাড়াতাড়ি কিছু একটা সমাধান, একটা ভালো কিছু তোমার জীবনে হোক। তো আমার কাছে 2,000 টাকা চাই, আমি ওই দিন 2,000 টাকা নিয়ে বাসায় আসি। আমি ভাবি যে আগে আমি একটু ভাত কিনি, একটু ভাত খাই,
টাকাটা পেয়ে তোমার প্রথম চিন্তায় হয় যে একটু ভাত খাই,
একটু ভাত খাই। আমি এর আগে কয়েকদিন ভাত খাইতাম, গরম মনে করুন কিছু চাল আছে, ভাতটা রান্না করলাম, তরকারি পাবো কই? এখন আমি আমার মতন একটা মেয়ে একটা দোকানে একটা হোটেলে গিয়ে যে 10 টাকার ডাল কিনে খাবে, মানুষ দেখলে তো কেমন বলবে না, হাসবে। তো আমি কি করতাম, আমি আমি 2টা শিঙাড়া কিনতাম, 2টা শিঙাড়া কিনে
ওই সে আলুটা বের করে আমি ভাতের সঙ্গে চুটকে চটকে খাইতাম, এই ছিল আমার তরকারি। এমন কষ্ট করতাম আমি খাবারের কষ্ট, আমি যে ফ্যামিলি থেকে বিলং করি আমি দেখছি মনে মনে খাবারের কষ্ট করছি, আমি দেখছি পরিবার পাগল বসে আছে। আমি মনে করতাম আমি দুদিন পরে মানে আমার এখানে ট্রাই হবে, আমি এখানে বসে থাকবো মনে হয়, আমার কোনো দেখছি দেখতে না আমি আমার অবশেষে হয়ে গেছিল এরকম।
আমি শুধু ভাইয়ের জীবনের কথা মনে পড়তো,
হ্যাঁ মনে পড়তো, কত আলিশান আমার জীবন ছিল, কত
আলিশান
কমতি আমার জীবনে ছিল না। তো আমি এক পর্যায়ে বাড়িওয়ালা বললো যে তুমি বাসায় থাকতে পারবো না, তো আমার বাসার কিছু জিনিসপত্র ছিল, তো ওনাদেরকে কিছু জিনিসপত্র আমাকে বাসা থেকে বের করে দেবে এমন একটা কন্ডিশন। তো আমি ওই 2000 টাকা পাই, টাকা পাওয়ার পরে আমি ওই দিন পেট পুরে আমি ভাত খাই,
মহিলার কাছে টাকা পাওয়ার পরে
আমি ভাত খাই। তারপরে আমি কয়েকটা জায়গায় সিভি ড্রপ করি, তো মানে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমি একটা জায়গায় আমার জব হয়, জব হয়। তো তখন আমি তখন শুভ তখন ঢাকাতে আসে, তখন ছিল হচ্ছে আপনার এপ্রিল মাস, ঢাকাতে আসে। ও আমার সঙ্গে অনেক কষ্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে, মানে ও বাড়িতে কনভিন্স করছিল যে হ্যাঁ রিমির সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না, কোনো যোগাযোগই রাখবো না, ও চলে গেছে চলে গেছে। বাড়িতে ওকে একটা নাটক করতে হয়েছে, নাহলে তো ওগুলো
করতে হবে।
তখন আর কি ও আমার কাছে আসে, তো তখন ও তো আসলে আমি চাইছিলাম যে আমার পাশে থাকুক, কিন্তু হয়তো বিভিন্ন কারণে আমার পাশে থাকে।
কারণটা কতখানি তীব্র, পৃথিবীর কোন কারণ আছে যে সেখানে আটকে রাখা যায়, সেই হিসাব নিকাশটা আমার একটু জানবার খুব ইচ্ছে আর কি শুভর কাছ থেকে, আসবো আমি শেষের দিকে।
তো তো পরে আমার সঙ্গে যোগাযোগ করে, তো আমি তো বলি যে আমি তখন মিরপুরে থাকতাম, তো বলি তো মিরপুর তো থাকতে পারছি না, আর আমাদের ঢাকা শহরে অনেক পরিচিত আত্মীয় স্বজন সবাই আছে, সবাই আমাকে দেখে এক সঙ্গে দেখলে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। তো ওর মাধ্যমেই আমি হচ্ছে এসে চলে যাই, আমার তো একটা জব হয়ে যায়, ওর মধ্যে আমার একটা জব হয়ে যায়। তো আমি অফিসের যিনি আর কি মালিক ছিলেন চেয়ারম্যান, আমি ওনাকে এত কিছু আমি বলতে পারি না, জাস্ট বলছিলাম যে প্রেম করে বিয়ে করছে, আমাদের যদি একটু হেল্প করতেন আমি বাসাটা চেঞ্জ করে ফেলতাম। তো উনি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে, আমি বাসা চেঞ্জ করে পুরান ঢাকার ওদিকে চলে যাই, তখন বাসাটা নিতেও আমাকে হেল্প করছিল। তো মোটামুটি এখানে জব করতে থাকি, কিন্তু ওই যে প্রত্যেক দিন আমার যে একটা ওষুধ লাগে সেটা তো পুরো আমি তো চালাইতে পারতেছিলাম না, আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে যাই, আমি অফিসে ঠিক মতন কাজ করতে পারি না। হ্যাঁ আপনি একটা মানুষকে দুই তিন দিন ভালো জানতে পারেন, তারপরে তো আমাকে তাকে কাজ দিয়ে পোষায় দিতে হবে, কাজ করতে হবে, কাজ না করলে তো কোনো কিছুই তো করা সম্ভব না। তো একটা পর্যায়ে আমি অনেক অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পরে আমি জবটা করতে পারি না।
তোমার তোমার বেসিক্যালি তোমার এই কষ্টের ওই দিনগুলোর কথা আমি ওই ওই জায়গাগুলোতেই খুব বারবার আমার যেতে মন চাচ্ছে। দুবাই হচ্ছে আভিজাত্যের এমন এক স্বর্গরাজ্য যেখানে
ওইখানে আমাদের কি বলবো, আমাদের 1 কিলোমিটারের মধ্যে, আমি একটু ডিসক্রিপশন দিই, 1 কিলোমিটারের ভিতরে আমাদের বাড়িটাই ছিল আলিশান বাড়ি, এক একটা রাত।
দুবাই দুবাই জায়গাটাই এরকম, ইনফ্যাক্ট গোটা ওয়ার্ল্ড তাদের বিলাসী সামগ্রী তৈরি করে দুবাই, সেটি দুবাই লোকজন এটি কনজিউম করবে, তাই সেখানকার জীবন থেকে তোমার এক ঝটকায় এরকম পরিস্থিতিতে আসা, যেটা তুমি বলছিলে যে ভাতের সাথে সিঙ্গাড়া কিনতে তার ভেতরে যে আলু তরকারিটা থাকে সেটা চটকায় চটকায় খাওয়ার চেষ্টা করতে, আর কি কি ভাবে সারভাইভ করতে ওই সময়টাতে?
আর এমন দিন আছে আমি মানে খাইনি, পানি খাইছি, একটু বিস্কিট খাইছি, এভাবে আমার দিনগুলো চলতো। আমি না খাইতে খাইতে আমি পেটে ভাবে খেতে ঘরের মধ্যে বসে থাকতাম,
কিছুই নাই খাওয়ার মতো,
খাওয়ার মতো ঢাকা শহরে আমি কার কাছে খাইবো, তো আমি দুঃখ তো করতে পারবো না।
কিছু নাই বলতে লিটারালি কিছুই নাই,
কিছুই নাই, কিছু নাই, আমি রান্না করে খাবো বললাম না, ওই এক মুঠ চাল আছে এটা কয়দিন চলবে, আর কিছু ভাতের কষ্ট আমি করছি, অনেক কষ্ট করছি। আমি তো বললাম না ওই রাস্তায় বেরোতাম মানে বিক্রুকরা বসে বসে ভাত খাইতো, আমি ওখানে পা খাই থাকতে খাওয়া চা দেখতাম, মানে তো ওরা খাচ্ছে দেখে পেট ভরে যাবে মনে হয়, দুদিন পরে তোমাকে এখানে এসে দাঁড়াইতে হবে। আমার শুধু গুরু, আমার বিক্রি করা আর রং মেখে রাস্তায় দাঁড়ানো, এই দুইটা বাকি ছিল আমার জীবনে, তাছাড়া আমি সব করছি।
গুরুর মাঝখানে একটু বলে রাখতে চাচ্ছি, এখন এটি ফেসবুক লাইভ করা হচ্ছে, তো বন্ধু আপনারা যারা শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুক আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। দেখতে হলে ঢাকা স্পেস এসএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজের লাইকিং এর পরিমাণটি সর্বোচ্চ 3,05,000 প্লাস, সেইখানে গিয়ে কিন্তু আপনি এই লাইভটি দেখতে পাচ্ছেন। তো বন্ধু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হন যারা শুনছেন, যারা দেখতে চাচ্ছেন এই মুহূর্তে স্টুডিওর যে অবস্থাতে।
আমি আফসোস, আমি কি বলবো, আমি তোমার পুরো জীবনের যে বর্ণনায় এখন পর্যন্ত রিপ্রেজেন্ট হয়েছে, আমি পুরো জায়গাটাতে তোমার ভালো লাগার একটা সিঙ্গেল উপলক্ষ আমি পাইনি।
আমার লাইফে ভালো কোনো কিছু ছিল না।
তুমি কখনো কি মনে হয় যে স্রষ্টা আমার ব্যাপারে কি এত বেশি পক্ষপাত দুষ্ট যে তিনি ভালো বাপ পেলাম না, ভালো পরিবার পেলাম না, ভালো জীবন পেলাম না? যদি পুরো জীবনের মানে
এর মধ্যে আরো বলি, এর মধ্যে আমি দুইবার সুইসাইড করার চেষ্টা করছি, আমি একবার কনসেপ্ট করছিলাম, সেটা মিস করে গেছি।
ভালো লাগার কি কোনো উপলক্ষ
তৈরি হয়নি? কোনো উপলক্ষ নাই, কোনো উপলক্ষ নাই আমার ভালো লাগার। আমি আমি যখন শুভ সঙ্গে আমি একবার বাইরে ঘুরতে গেছিলাম, এই তো 7-8 মাস আগে, কিছু টাকা জমিয়ে ওর সঙ্গে আমি কক্সবাজার যাই। তো আমি যাই, আমি ঘুরতে যাই, তখন মনে হয় যে এই কখন নাকি হয়ে যাবে, আমার সব কিছু আবার শেষ হয়ে যাবে। আমি ওর সঙ্গে এখনো আছি, আমার সঙ্গে এখনো আছে, কিন্তু ভয় হয় ও যদি আমাকে ছেড়ে চলে যায় বা আমার লাইফে যদি আবার যদি খারাপ কিছু আসে তখন আমি কি
করবো। ভাই আমার সামনে, আমি নিজে অভিনয় করি বিভিন্ন সময় বিভিন্ন রকম, প্লিজ মনে যদি না কাজ করে এমন কোনো তথ্য আমাকে দিও না, বাধ্য না করবে, কারণ এখানে কোনো প্যারালাল গভর্নমেন্ট প্যারালাল আদালত আমরা চালাই। যদি মনে না চায় কোনো তথ্য দেওয়ার দরকার নাই। বাট শুভ, তুমি আমাকে কি কোনোভাবে কনভিন্স করতে পারো যে পৃথিবীর এমন কোন শক্তি আছে যখন যাকে আমি ভালোবাসি, যার প্রেমে আমি একেবারে মশগুল, সেই মানুষটি জীবন মৃত্যু সন্ধিক্ষণে বাঁচার জন্য এক মোটা ভাতের জন্য যখন পাগল প্রায় অবস্থা, কোনোভাবেই যখন আশান্বিত না, তখন সেই মানুষটা কিডনি বেচার জন্য ক্লিনিকের দুয়ারে দুয়ারে যখন ঘুরে, যখন সে মানুষটি রাস্তায় পড়ে থাকা ওই যে মেয়েটি যে পাগল বেশে শুয়ে আছে, যে মেয়েটি বা ছেলেটি, তার জায়গাতে যখন নিজেকে দেখতে পায় যে এই জায়গাটাই আমার আলটিমেট ডেস্টিনি, তখন আর কোনো কিছু কি থাকে যে তোমাকে বেড়ি বাঁধিয়ে রাখা সম্ভব
না গুরু? সে সময় আর কোনো কিছু,
সমস্ত কিছুকে বিদ্রোহ করে বাবা মার সম্পর্ককে পায়ে ঠেলে দিয়ে কি তখন তোমার নৈতিক দায়িত্ব ছিল না এই মেয়েটির পাশে এসে দাঁড়ানো? কেন পারোনি শুভ, কেন হয়নি
গুরু? জিনিসটা হচ্ছে আমি বুঝতে পারলো, একটু দেরিতে বুঝতে পারলো জিনিসটা, আমি করার চেষ্টা করেছি এবং লাস্ট পর্যন্ত আমি কিন্তু,
আই স্যালিউট ইউ, দ্যাটস হোয়াই ইউ আর হিয়ার, না না হলে তো আমি তোমার কাছে যেতাম, আমি তোমাকে ফোন দিতাম, আমার ল্যাঙ্গুয়েজ আমার টোনালিটি এরকম থাকতো না, তারপর তুমি আমার বিরুদ্ধে কেস করতা যে তুই কে রে ভাই যে তুই আমাকে এই ল্যাঙ্গুয়েজে কথা বললি। আমি সেটাকে মেনে নিয়ে বলছি, তোমরা একসাথে আছো, আই অ্যাকনলেজ, অ্যাকনলেজ করেই বলছি, বাট তোমার মতো ছেলের সাথে তো ওই ঘটনাটা কোনোভাবেই যায় না। না যে যেভাবে ইমোশনালি ট্র্যাপ করুক না কেন, তোমাকে তোমার মা পাগলের মতো তোমাকে ভালোবাসুক অথবা ব্ল্যাকমেল করুক ইমোশনালি, তোমার তো উচিত ছিল সমস্ত কিছুকে পায়ে ঠেলে দিয়ে তোমার ভালোবাসার মানুষটার পাশে এসে দাঁড়ানোর, এই স্বপ্নই তো তুমি দেখাইছিলে সেই সময়। নাহলে তো মেয়েটি ওই 48 বছরের বুড়াকেই বিয়ে করতো এবং তার মেজবোন যেমন সুখী আছে, অ্যাটলিস্ট মানসিক সুখ থাকুক না থাকুক আভিজাত্যের তো কোনো কমতি নাই, এরা তো আভিজাত্যের মধ্যে বড় হয়েছে, সেটা তো কেউ না জানলে তুমি খুব ভালো করে জানো, পাশাপাশি বাড়ি তোমরা যে প্রবাস জীবনে থেকেছে, পয়সা কড়ির তো কোনো অভাব ছিল না, অভাব যেটা ছিল সেটি হচ্ছে ভালোবাসা, কারণ বাপের জায়গাতে এক 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 কি বলবো এক হায়ানার প্লেসমেন্ট হয়ে গেছিল, যে কারণে তার জীবনটা এরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, সেই জায়গাটাতে ভালোবাসার হাতছানি তো তুমি দিয়েছো, তোমার কারণেই তো বের হয়ে আসা।
এখানে আমি একটু কথা বলি, আমি যখন বাড়িতে গেছি কথাটা বলছি, বড়ার পরে বুঝতে পারছি যে আমাকে এরা আটকাই ফেলবে, এখানে আমাকে আটকাই ফেলছে।
কিভাবে আটকাইছে
আমাকে? আমার এমনও কথা ছিল যে গ্রাম তো বাড়িতে, গ্রাম থেকে একটু বাথরুমটা দূরে হয়,
আমাদের গ্রামে বাড়ি আছে ভাই, বলো তুমি বলে যাও।
সব হচ্ছে পুকুরে গোসল করতে গেলেও আমার বড় ভাই বা ছোট ভাই একটা লোক থাকতো আমার সাথে, বাড়িতে বাথরুম খাওয়া দাওয়া ছাড়া আমার রুমের খাবার দিয়ে যেত এমন অবস্থা ছিল।
দেন
এইরকম অবস্থা 10 দিন চলছে, চলার পরে তখন দেখছি তো এইভাবে চলবে না, কারণ আমাকে একটা টোপ দিতে হবে, কারণ আমাকে টোপ দিয়ে বাড়িতে নিয়ে গেছে।
তুমি লাস্টে ফাইনালি ওইভাবে কনভিন্স করে বের হয়ে আসছো?
আমি তখন বলছি ভীমিকে আমি চিনি না, রিমির কথা আমাকে কেউ বলবো না, রিমির মানে কোনো কিছু আমার ভালো লাগে না, আমি এইভাবে বলছি যেমন একটা মেয়েকে দেখছি ওকে আমার ভালো লাগে আর আমি এর ভিতরে যাব না, ঠিক আছে আমাকে তুমি যাইতে দাও ঢাকাতে, তখন দুইটা
রিমি তোমার কোনো অবজেকশন নাই তখন শুভর তখন তার অ্যাক্টিভিটিস নেই,
তখন তো আমি ওর সঙ্গে যোগাযোগই করতে পারিনি, আমি
ফাইনালি যে ঢাকায় আসলো শুভ ভালো এটা মেনে নিয়ে এই কথাগুলো বলছি, ভালো না হলে তোমাদের তো একসাথে থাকবার কথা না, ভালো মেনে নিয়েই বলছি, বাট বাকি যে জায়গাগুলো সেখানে কি আরো অ্যাক্টিভিটিজের সুযোগ ছিল না, লাইক ঢাকাতে যখন ছিল তুমি যখন সার্ভাইভ করার জন্য এত ফাইট করছো, শুভ সেই জায়গা থেকে অর্জব যদি করতো ইজ্জত যায় তুমি
না গুরু, আমি তো তখন বাড়িতে আটকে গেছি ওই সময়টাতে,
দেন ফিরে আসলে যখন ঢাকায়
যখন ফিরে আসলাম তখন ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, দেন ওই আমার সাথে করছে, ততদিন আমার বাড়ি থেকে বলে দিছে যে বাসা চেঞ্জ করো, আমি বাসা চেঞ্জ করে চলে গেছি অন্য জায়গায়, কিন্তু আমি ওর সাথে কথা বলে যোগাযোগ করি ফেসবুকে, আমার বড় ভাই আছে ছোট ভাই থাকতো আমার সাথেই,
শুরু আসছি রিমি কনভিন্স তুমি, ওর কি তোমার কি মনে হয় না যে সেই মানুষটার আরো বেশি অ্যাক্টিভিটিস এর সুযোগ ছিল ওই সময়টাতে,
আমার তখন প্রত্যাশা ছিল যে ও কেন আমার সঙ্গে যোগাযোগ করছে না, প্রত্যাশা তো ছিল কারণ
সেই সময় তো তুমি জানলে যে তাকে আজকে দিয়েছিল বা কিছু, বাট সে যখন ফাইনালি ঢাকায় ফিরে আসলো,
ঢাকায় আসলো তখন তো এক পর্যায়ে ওর সঙ্গে আমার একটু মানবিমান হয়, রাগারাগি হয়, ঝগড়া হয়, এক পর্যায়ে আমি বলি যে তুমি যদি মনে করো যে আমার সঙ্গে থাকবা তাহলে আমাকে যেভাবে পারো হেল্প করো, হয়তো আর্থিকটা হেল্প করতে পারবা না কিন্তু মানসিক ভাবে যদি সাপোর্ট করতে পারবো না হলে তুমি একেবারে চলে যাও, আমি এতিমের মতো আমার জীবনটা আমি কাটাবো,
আর গুরু একটা কথা হচ্ছে পুরো আজকে যে রিমির যে লাইফটা এই লাইফটা কিন্তু হতো না যদি আমি ওকে ভালো না বাসতাম, আমি বাসতে হয়তো আপনি যেটা বললেন যে একটা বুড়ার সাথে বিয়ে হলেও সুখে থাকতো, আমি
দেখছি অনেকে তাদের স্বপ্নগুলোকে রিঅ্যাডজাস্ট করে নেয়, লাইক ওর মেজবন যেভাবে রিঅ্যাডজাস্ট করে নিয়েছে
একটা সময় অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তো আমি দেখলাম যে একটা মেয়ের জীবনটা ধ্বংস হয়েছে, আগে ধ্বংস হয়েছে একভাবে আর পরবর্তীতে আমার জন্য এটা হয়েছে,
সেটাই বলছি
এটার কারণে ভাবছি যে জীবনে যত ঝড়ই আসুক সবকিছু উল্টে যাক পাল্টে যাক আমি কখনো ওর ছেড়ে কোথাও যাবো না, ওই যে একবার সিদ্ধান্ত নিলাম আমি, এটা হচ্ছে 2016 লাস্টের দিকে হবে এই সময়টাতে, আমি
এই সিদ্ধান্ত নিতে নিতে কতদিন সময় পার হয়েছে আমি ওই সময়টা নিয়ে কথা বলছি,
প্রায় এই সময়টা 4 মাস চলে গেছে,
এই 4-5 মাস কি গেছে ওর উপর দিয়ে
ঝড়, এই সময় তো একটা মানে কি বলবো সিরিয়াস থেকে
সেখানে তো একটা সেকেন্ডও তো তোমার ওর কাছ থেকে দূরে থাকার কথা ছিল না শুভ, আমি ওইটা নিয়ে কথা বলছি,
আমি কন্টাক্টই করতে পারিনি ওর সাথে, ও আমাকে কল দেয় কিন্তু আমার ফোনটা তো আমার
কাছে, যে আমি তোমাকে বলি আমি বলি তুমি আসো, আমি আমি এগ্রিড আমি এগ্রিড আমি মানে কি বলবো অফ কোর্স ইউ আর এ গুড হিউম্যান বিং, ইউ হ্যাভ দ্য গুড সোল, ইউ হ্যাভ দ্য গুড গুড পার্সোনালিটি, যদি তা না হতো তাহলে ওর কষ্ট তোমাকে এমন ভাবে ব্যথিত করতো না, ওর ওর মানসিক অবস্থার জন্য তুমি এভাবে প্রভাবিত হতে না, সেগুলোকে মেনে নিয়ে বলছি, সো তোমার মতো একটা পার্সোনালিটির সাথে তো ওই ঘটনাটা যায় না কোনোভাবে, মাসের পর মাস তোমার ভালোবাসার মানুষটা লুক এট দ্য ফেস ম্যান, যদি এরকম একটা মেয়েকে তুমি ভালোবাসো চেহারার মধ্যে শুধুই পুণ্য ছাড়া ও চেহারার মধ্যে শুধুই মায়া ছাড়া চেহারার মধ্যে শুধু দরদ ছাড়া আর কিছু আছে, এটা আমি একটা সাধারণ মানুষ তাকে দেখে ফিল করছি, তো তুমি একটা ভালোবাসার মানুষ তাহলে তোমার এই চেহারাটা ভুলে থাকো কেমনে, তোমার কলিজার মধ্যে তো কেউ মরিচ লাগাই দিলে যে ফিল হওয়ার কথা সেটা হওয়ার উচিত, তুমি ফেসটা ওর ওর পুরো অ্যাটিটিউড তার অ্যাপিয়ারেন্সটা দেখো তো, এত কষ্টের পরেও বাপের এতটুকু ছাপ পড়তে দেয়নি, এটা তুমি ব্লেসিং মিয়া, এটা কিন্তু ব্লেস, এরকম ব্লেসিং ছাড়া এরকম দুনিয়া দেখতেছ না কি
হচ্ছে কি যখন মানে ওইভাবে থাকছে ও আমাকে
অনেক বাইরের পৃথিবী দেখতেছ না কি চলতেছে
চলতেছে,
সালা সোনা দানায় ভরায় দেওয়ার পরে সুযোগ পাইলে ড্রাইভারের সাথে পালা যায়, লুক এট দ্য ফেস ম্যান,
ও যত কষ্টই হোক একটা জিনিস কে ও আমাকে অসম্ভব ভালোবাসে,
ভালোবাসে বিধায় তো এই চেহারার মধ্যে এই পুণ্য নিয়ে পুণ্যতেনে নিয়ে ঘুরতে
পারে, ও সবসময় চেষ্টা করে যে যত কষ্টই হোক ও একা একা কন্ট্রোল করবে সবকিছু,
কেমনে কষ্টটা দিয়ে থাকতে পারতো কেমনে এই ফেসের মধ্যে কষ্টের গানে যখন পড়ে সেটাকে মেনে নিতে পারছো কিভাবে,
এই যে 3টা মাস বা 4টা মাস যে ভুলটা করছি যে
না অফকোর্স ইট ইজ
এইটা এটা আসলে কোনোভাবে
আসলে এটাকে জাস্টিফাই করো না, আমি এটাই বলছি যে তুমি জাস্টিফাই করার চেষ্টা করো না, এটা একটা ভুল, এই শিক্ষাটা তুমি নাও তোমার জীবনে আর যেন না ঘটে,
যেটা করা উচিত ছিল না সেটা হচ্ছে আমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি সেটা একটা রেনাউন্ড ইউনিভার্সিটি, আর দ্বিতীয় কথা হচ্ছে ওই সময়টাতে যখন আমার সাথে 4 মাস পরে কথা হয়েছে ওরে বর্ণনা আমাকে এতটা দেয়নি অল্প দিছে, কিন্তু আমার কেমন লাগছে আমি আপনাকে বুঝাইতে পারবো না, আমি পুরুষ মানুষ তো কান্না করতে পারি না, ওটা তো আমাদের যায় না
বন্ধুরা। এই মুহূর্তে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এই মুহূর্তে লাইভ দেখতে পারবেন। তো বন্ধু এখনই ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যান, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 ভিজিট করলে পেয়ে যাচ্ছেন যে পেজগুলো তার মধ্যে থেকে সর্বাধিক লাইকিং এর পেজ হচ্ছে ঢাকা এফএম এর পেজ।
আমি ফোন দিয়েছি ওকে, বললাম যে আজকে কি খেয়েছো সকালে, সকাল থেকে তো আমি বিকালে ফোন দিয়েছি, বলছে আজকে আমি কিছু খাই নাই। তখন হচ্ছে বাংলাদেশের ম্যাচ চলে, বাংলাদেশ আর হচ্ছে মেবি বাংলাদেশ
চেহারাগুলো দেখি না, যে শব্দ পারছে না, কেমনি কষ্ট দিয়ে থাকতে পারছে মিয়া। অনেক দোয়া কালাম ধর্মী ইসের মধ্যে থাকলে ফেসের যে ছাপটা পড়ে সেই ছাপ নিয়ে বসে আছে। আমি বলছি না যে তোমার ভালোবাসার মানুষ খুব সুন্দর, খুব বিশ্ব সুন্দরী তা না, বাট ওই যে বললাম যে কিউটনেস যদি ফল বলে, বা ওই যে বললাম একটা পূর্ণবতী নারীর রিফ্লেকশন বলতে যা বোঝায়, দিস ইজ অল অ্যাবাউট সোনা দিয়ে মুড়িয়ে রেখেও পাপের মধ্যে চলে যাচ্ছে। সেখানে এত কষ্টে থাকার পর যার অবস্থা ছিল শুধুই বলছিল যে আমি জীবনে সব করতে হয়েছে টু সার্ভাইভ, শুধুমাত্র ভিক্ষার ঝুলি নেওয়া ছাড়া। তারপরেও নিজেকে এতটুকু পাপের মধ্যে ছোঁয়া দিতে দেয়নি, ও তো হাত বাড়ালে সমুদ্রে রে ভাই, পাপ না করেও সমুদ্র হাত বাড়ালে। কারণ বিয়ে করার জন্য বহু লোক রেডি হয়ে আছে যারা চায় যে যেকোনো কিছু গাড়ি দাড়ি বিনিময়ে সে ওকে বিয়ে করুক, বাট সে পছন্দ করেছিল তোমাকে, সে ভালোবেসেছিল তোমাকে। তোমাদের জন্যই তো আমি ওরকম কথাগুলো আহ্লাদ করে বলার চেষ্টা করি, স্বাদ করে বলি, এগুলো তো তোমাদের জন্য। এই যে মাঝে মাঝে ইমা বলে যে এত দরদ দিয়ে কেমনে, চিন্তা করলেই তো তুমি বলবে যে চলো প্রিয়তম আর চোখে রাখি চোখ, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথে এনে তেষ্টারে বুকে বুকে রাখি, চলো প্রিয়তম আর চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। কেমনে না ভালোবেসে থাকা যায় এরকম মানুষ?
গুরু আমি সত্যি ওকে অনেক ভালোবাসি।
কেমনে পারছেন
গুরু? এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে ভুলটা আমি এখনো শোধরানোর চেষ্টা করি। আর যে চারটা মাস ওর সাথে যা হয়েছে আমি চাই না ওটা আবার কখনো রিসাইকেলিং হচ্ছে ফিরে আসুক ওর জীবনে। আর এজন্য আমি এখন পর্যন্ত স্ট্রাগল করতেছি, আর আপনাদের দোয়ায় হয়তো ভালো কিছু করতে পারবেন।
কেমন আছো এখন?
এখন পুরো যে অবস্থায় আছি, আপাতত এতদিন জব করছিলাম, মোটামুটি একটা ছিলাম, কিন্তু এখন লাস্ট টু মান্থ মানে জবলেস অবস্থায় আছি, যার কারণে এখন সার্ভার পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে।
তো কি অবস্থা, কিভাবে ম্যানেজ হবে
এখন? গুরু লাস্ট টু মান্থ চলতেছে হচ্ছে, কিছু সেভিংস ছিল, আরো কিছু অর্নামেন্ট ছিল, সেগুলো বন্ধকের উপরে, আর আমি টিউশন করি দু একটা, আর বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি, খুব বেশি নিয়ে আসতে পারি না, কারণ আমার ইউনিভার্সিটি টিউশন ফি দেওয়ার পরে কিছু টাকাই থাকে।
তোমার কত সময় বাকি আছে?
আর লাগবে ইন্টার্ন দিয়ে তো এখনো মেবি 1-8
বাট ওই বিলাসিতার তো তোমার আর সুযোগ নেই, পুরো পরিবারের দায়িত্ব, পুরো সংসারের দায়িত্ব তোমাকে নিতে হবে। তো কিভাবে তুমি কন্ট্রিবিউট করতে পারো? ইনফ্যাক্ট তোমাকে এর জন্য যত দূর পর্যন্ত যাওয়া যায় যেতে হবে, রাইট?
জি গুরু অবশ্যই।
এই মানসিক অবস্থা আছে তো তোমার, নিঃসন্দেহে তোমার ভালোবাসার মানুষকে আর কোনো ক্লিনিকের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না, নিঃসন্দেহে রাস্তার পাশে সেই মানুষগুলোকে দেখে
আমি এমনিতেই মারা যাব, কারণ আমি আমি আমার জীবনে
কিছু বলতে শুরু যদি না থাকে
আমি জানি না কি হবে,
সম্ভাবনা আছে নাকি?
না গুরু, আই সোয়ার অফ গড আমার এই সম্ভাবনা আর কখনোই থাকবে না,
কিন্তু আমার একটা ভয় থেকেই থাকে, কারণ সারা জীবন আমি ঠকছি
না গুরু, এইভাবে
পাবে আমি কোনোদিন ভালো কিছু পাই নাই।
যত ধরনের সাইকোলজিস্ট তারপর হচ্ছে লয়ার সবাই ওকে বলছে যদি তুমি ওর সাথে এভাবে থাকো, ও 2-4 বছর পরে যদি কখনো ভালো একটা জব পায় ভুলে যাবে তোমাকে। কিন্তু আমি যতটুকু,
তুমি তো যে কোর্স কমপ্লিট করতে যাচ্ছ, যে পড়ালেখা শেষ করতে যাচ্ছ, তোমার জন্য তো দারুণ এক অপরচুনিটি সামনে ওয়েট করতেছে।
জি গুরু।
তারপর অনেক ফিকে লাগবে না?
না গুরু লাগবে না, কারণ হচ্ছে এটা তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে, কিন্তু মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, আর আমার মেন্টালিটা অতটা ওদিকে ডিস্টার্ব না, ওদিকে যাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যতটুকু নামাজ কালাম পড়ি আল্লাহ কাছে সবসময় বলি, আল্লাহ তুমি যাই করো কখনো ওর দিক থেকে, প্রেমের দিক থেকে আমার মনটা কখনো তুমি ঘুরাই দিও না, আমি যেন সবসময় ওর সাথে থাকতে পারি।
কিন্তু গুরু তারপর আমার ভয়টা কি, কারণ এখন তো সবাই জানে আমার খোঁজ খবর, কিন্তু কেউ জানে না আমি কোথায় আছি, কিভাবে আছি, আদৌ বেঁচে আছি কিনা এটা কিন্তু কেউই জানে না, আমার ফ্যামিলিও না ওর ফ্যামিলিও না।
আর গুরু আমার কথা জানে যে আমি ফ্রেন্ডের সাথে থাকি, আর ওর কথা তো কেউ জানেই না। ইভেন এখনো বাড়িতে গেলে গ্রামে তো অনেক লোকজন, আপনি তো সব জানেন বুঝবেন, বলে কি ব্যাপার বউ কোথায়, শুনলাম বউ নাকি, মানে তাদের তো কথাবার্তা
কি যায় আসে,
কিছু যায় আসে না গুরু, এখন আমার কিছু যায় আসে না,
ওই গ্রামের দবির সে কি বললো
একটা সময় গুরু, আমার মনে হতো তখন ছোট ছিলাম তো মনে হতো কি অমুক এমন কথা বলবে,
অ্যাবসলুটলি নাথিং মাই ডিয়ার, ওই গ্রামের অমুক কে বললো, তমুক মোড়ে কি আলাপ হলো,
এই জন্য আমি
অ্যাবসলুটলি নাথিং, বাট ইট ম্যাটার্স যে তোমার ভালোবাসার মানুষ, তোমার ভবিষ্যৎ সন্তানের গর্বিত মাথা, আর যদি কিছু হয় তাহলে তোমাকে তুমি তোমার নিজেকে,
আমি তো নিজেকে
ক্ষমা করতে পারবে না,
দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক তোমাকে ছাড়বে না কখনো,
ক্লোজ না,
আমাকে তো মরতে হবে।
এই ভালোবাসার বাংলাদেশের আর্কাইভে যত্নের সাথে লালন করব আমরা তোমাদের এই অনুষ্ঠানটা, যেখানে আমরা জানায় দেবো এই শুভ মানুষ না নপুংসক ছিল,
আমি চেষ্টা করবো গুরু যাতে আমাকে এই কথাটা না শুনতে হয়,
জীবনে তো কিছুই পাও না
আর
পুরো জীবনে,
এটা কিন্তু কোনো পুরুষের জন্য গর্বের কোনো কিছু না, আর সেই জন্য ট্রাই করবো আমি ধরে রাখতে ওকে আজ।
কিন্তু গুরু আমার জীবনে এত কিছু হওয়ার পরেও আমি একটা সময় কিন্তু অনেক এলাকার মধ্যে পাঁচজন ভালো সুন্দর মেয়ের মধ্যে ছিলাম,
গুরু কিন্তু এরকম ছিল না গুরু,
আমি কিন্তু আগে অনেক সুন্দর ছিলাম,
এখনো সুন্দর
এখনো আছি, তবে ওই আগের মতন একটা অবস্থাতে নাই, কিন্তু আমি জব করার সুবাদে বিভিন্ন লোক আমাকে অনেক ভাবে অফার করছে, ভালো ব্যাংকে জব করে, গভর্নমেন্ট জব করে, আমার ইভেন আমাদের অফিসে যিনি ম্যাডাম ছিলেন উনি আমাকে বলতো রিমি তুমি শুভকে ছেড়ে দাও আমরাই তোমাকে আবার দিয়ে দিয়ে দেবো, অনেক হাতছানি ছিল, আমার হাতছানির অভাব ছিল না, আমাকে সবাই বলে যে তোমার মতন এরকম একটা মেয়ে এভাবে জব করবে কেন, তোমার তো এখন রাজার হালে থাকার কথা, তুমি মানে রানী হয়ে থাকবে তুমি তার কাছে, এমন অবস্থায় থাকার কথা, কত ভাবে কত মানুষ যে ডাইভার্ট করার চেষ্টা করছে,
হাউ কুড ইউ ম্যানেজ, এই যে দুই মাস জবলেস, ও যদি জব নাও করে সংসারের দায়িত্ব তো তোমাকে নিতে হবে, আর একা একা কত টানবে
গুরু, যে বাসাটা থাকে এখন ভাবতেছি বাসাটা শিফট করে ফেলবো, কারণ হচ্ছে কষ্ট একটু বেশি,
অসুবিধা নাই দরকার হলে বস্তি তো থাকো, তাতে কমপ্লেন নাই, দুইজন একসাথে থাকো, পুরো দায় দায়িত্ব নিয়ে নাও, রাতের বেলায় মুখে মাপলা যদি লজ্জা লাগে মাপলার বেঁধে চালা, আমার তো এতটুকু লজ্জা করবে না, কসম খোদার,
ঠিক আছে
দিদি এতটুকু লজ্জা করবে না, আমি এত সাম কালকে যদি ড্রপ ডাউন হই আমাকে যদি লাথি মেরে তোমরা বের করে দাও, যে লোকের কথা আর ভাল লাগে না শুনতে, আমাকে যদি বাকি যেসব প্রোগ্রাম প্রোগ্রাম করি সেখান থেকে বের করে দেয়, আমার চাকরি যদি চলে যায় কসম খোদার, আমার বাড়িতে এসে যদি দেখি যে আমার আইমান কানতেছে যে বাবা বাঁকা দাও, ভাত খেয়ে বাঁকা বলে বাঁকা দাও, আমার ক্ষুধা লেগেছে আর পাতা দিয়ে বাঁকা খাবো, আমি সাথে সাথে রিক্সা চালাইতে পারবো, একটা সেকেন্ড সময় নিব না আমি, একটা সেকেন্ড না, কেউ যদি বলে যাতনি না সেই গুরু এখন রিক্সা চালায় না, হচ্ছে হ্যারে চালায় কোনো সমস্যা আছে নি তো, প্যাসেঞ্জার হয়ে দু টাকা বেশি দে যাতে করে আমার ছেলের জন্য বাঁকা আর পাতা নিয়ে যায়, পাতা মানে মাছ আর কি,
আপনার এই কথাটা আমি আজীবন মনে রাখবো,
কোর্স মনে রাখবা, আমি জাস্ট মিনিট কালকে এখন এই পরিস্থিতি আল্লাহ না করে এই অবস্থা হলে সাথে সাথে আমি রিক্সাতে উঠে যাবো, কোনো সমস্যা নাই,
কিন্তু তারপর আমি যাচ্ছি যে অ্যাটলিস্ট দু বছর আমি তো এখনো একটা অবস্থা তো আছি,
কথা হচ্ছে যদি এমনও হয় যদি জবলেস অবস্থা থাকে, আমি পার্ট টাইম ট্রাই করি অনেক জায়গায়, বাট পার্ট টাইম তো দিতে চায় না কেউ, কারণ সব ফুল টাইম খুঁজে, কারণ ফুল টাইম তো অল্প বেতনে কভার হয়ে যায়,
আমরা ফোনে আজকে পাচ্ছি না, আমরা তোমাদের মতো মানুষজন যারা যুদ্ধ করতেছে ফাইট করতেছে তাদেরকে তাদেরকে আরেকটু বেশি আরেকটু ব্যাকআপ করার জন্য যদি কোনো সুযোগ তৈরি হয় সেই চেষ্টাটা আমরা করি, তো তোমাদের মতো মানুষগুলো যারা অলরেডি পড়ালেখার মধ্যে আছে যদি কেউ পার্ট টাইম জব দিয়ে হেল্প করতে পারে ইটস গুড, আমরা ফোন যেহেতু আজকে কানেক্ট করতে পাচ্ছি না, নাহলে আমরা ফোনে এই ধরনের কিছু ফোন কল নিতাম, বাট আমরা চেষ্টা করব কিছু টেক্সট নেওয়ার, এবং আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আপনারা জানেন ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের পেজ আপনারা পেয়ে যাবেন, যেখানে লাইক অথবা কমেন্টস করতে পারেন, এখানে ইনবক্স করুন এবং জানিয়ে দিন যে আপনারা যদি কেউ কোনোভাবে রিমি শুভ এদের পাশে দাঁড়াতে চান, এদের কিন্তু অন্য কোনো সাহায্যের প্রয়োজন নাই, তারা যথেষ্ট কাবিল, তারা এডুকেশনালি যথেষ্ট রিচ, যে কোনো পার্ট টাইম জব করে নেওয়ার মতো ক্ষমতা তারা রাখে, সেই যোগ্যতাও রাখে। তো এই সুযোগটা যদি করে দেন তাহলে একদম প্রমিসিং আপকামিং একটা পরিবার বেঁচে যায় এবং তারা তাদের যুদ্ধটা করতে হয়তো একটু সহজ হয়।
আরেকটা কথা বলি,
এবং দ্য নাম্বার ইজ
01841904928. আমি আবারও বলছি 01841904928,
এক্স্যাক্টলি 01841904928। এই নাম্বারে আপনারা কমিউনিকেট করেও কিন্তু এই তথ্যগুলো দিতে পারেন। আমরা আসলে এগুলো প্রি প্ল্যান না, যে পরিস্থিতিতে এসে এখন মনে হচ্ছে তাই তো, ওরা তো আগাচ্ছে, ওরা তো যুদ্ধ করতেছে, এই যুদ্ধ যদি আপনি একটু একটা উইপেন দিয়ে সাহায্য করেন যাতে করে যুদ্ধটা করতে সহজ হয়, তাহলে কেন না, কেন এই ভালো লাগার পথে আপনারা শরীর হবেন না?
আমি এই অনুষ্ঠানটা শুনি আগাগোড়াই কম বেশি যখনই সময় পাই, আপনার ভোকালটা আমার অনেক ভালো লাগে, আমার অনেকেই অনেক কিছু ভালো লাগে, কিন্তু এটা একটা মানে ইউনিক লাগে আমার কাছে, ভোকালটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে ভাবি যে যদি এরকম ভোকালটা আল্লাহ আমাকে দিত হয়তো ট্রাই করলে হবে হয়তো। তবে আপনি যে কথাটা বললেন আজকে, আমি এটা ইন্সপায়ার হিসেবে নিলাম, এটা হচ্ছে দয়াকরে রাতে আমি রিক্সা চালাবো,
আমি তো তোমাকে বলিনি, শুধু
6টা শেষ করবো, 7টা থেকে রাত 1টা পর্যন্ত রিক্সা চালাবো,
কোনো জনের তাই বা এত যুদ্ধ, এত আগুন ছড়া বয়স, কোনো কিছু কিছু সমস্যা না,
আমি এটাই করবো দরকার, তারপর আমি ওকে ভালো রাখার চেষ্টা করবো।
তোমার রিক্সা চালানো লাগবে না বাপ, তুমি চাইলে সিএনজি তে যদি একটা ভাড়া মারো তাতেও কাম হয়ে যাবে, রিক্সা চালানো লাগবে না। ইনফ্যাক্ট আমি বলছি এই কারণে যে আমি নিজে পারবো, আমি তো আমার শরীরটাকে পুঁজি করেই শেষ এক্সাম্পলটা দিচ্ছি, এটা তো এটাই ভালো স্বাস্থ্য দিয়েছে, আমি নিজে সুন্দর সুন্দর পর নেমে যেতে পারবো, আমি পারবো, মানসিক ভাবে রেডি থেকে তোমাকে পরামর্শ দিচ্ছি, আল্লাহ না করুক আমাকে যদি কলাপস করে দেয় সব দিক দিয়ে, যে তোমরা আর আমাকে শুনতে চাচ্ছ না, তাহলে তো প্রোগ্রামে কেউ নিবে না আমাকে, আমি যে জব করি সেখানে আমাকে লাথি মেরে বের করে দিল, তখন আমি অন্তত আমার শরীরটাকে পুঁজি করে কিছু করতে পারবো। কে ভাবলো, কে যায় আস, কোন যায় আসে না, যায় আসে তখন যখন আমার আইমান বলবে বাকার পাতা দাও আমি দিতে পারবো না, দ্যাট ইজ ইট। এবং তোমার ভালোবাসার জায়গা হচ্ছে এই মেয়েটির, সবচেয়ে বড় যেটা পাওয়া হচ্ছে ব্লেসিং ম্যান, যে এত কিছুর পরে আগুনে পুরা খাঁটি সোনা নিয়ে তুমি আছো।
একটা কথা কি, এখন তো যে অবস্থা ঢাকা শহর বা বিশ্বের, একটা ডাউটফুলনেস বা
সত্যি ব্যাপারটা নাই
নাই, আর ওর ক্ষেত্রে কিন্তু
সেটাই সেটাই বলতেছি, যে আগুনে পুরা খাঁটি সোনা নিয়ে বসে আছো, সে তো সোনা বরাবরই ছিল, কারণ যে পরিবার সে বিলংস করে, যে অভিজাত্যে বড় হয়েছে তার পরিবার, তুমি তো কাছ থেকে দেখেছো যে এলাকার মধ্যে যেরকম সৌন্দর্য নিয়ে সে বড় হয়েছে, যার জন্য সবাই তাকিয়েছিল ওর সাথে যদি ঘর বানতে পারে, সে বাজি তো তুমি মেরে নিয়ে গেছো, ভাগ্য তোমার সহায় ছিল বিধায়, ওর বাপ যদি এরকম পাষণ্ড এরকম পিশাচ না হতো নিঃসন্দেহে তুমি তার কপালে জুটছ না।
ওর খারাপ মনে একটা বিয়ে ঠিক করছিল তখন 2011 সালে,
বিনিময়ে তুমি কিভাবে স্যাক্রিফাইস করতেছো, ওগুলো তো ছিল একটা সময়ের ব্যাপার যখন সে খুব আলিশান একটা পরিবেশের ভেতরে আছে, আর এখন তো রে ভাই যে সিচুয়েশনের ভেতর দিয়ে সার্ভাইভ করে এখন নিজেকে ধরে রেখেছে, তাহলে তো দেখতেই পাচ্ছ যে আগুনে পোড়া খাঁটি সোনা তোমার সামনে উপস্থিত, তার কদর যদি তুমি না করতে পারো চাইতে বড় দুর্ভাগা আর কেউ পৃথিবীতে নাই। অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি আমরা, শেষ মুহূর্তে রিমি কি বলবো তোমাকে, তোমাকে বুঝ দেওয়ার কিছু না, ইউ আর রিয়েল লাইক এ ফাইটার, ইউ আর মানে ইউ জাস্ট ফাইট লাইক এনিথিং, তুমি আমার ইন্সপিরেশন। এখন এই মুহূর্তে যারা আমার অনুষ্ঠান শুনছে, যারা প্রোগ্রামের সাথে কানেক্টেড আছে দেশ এবং দেশের বাইরে থেকে, যারা সব দূর দূরান্ত থেকে আমার সাথে যুক্ত আছে, সবার জন্য তুমি একজন ইন্সপিরেশন, তুমি হচ্ছে আমার ভালোবাসার বাংলাদেশের সেই সুখতারা, তুমি আমার ভালোবাসার বাংলাদেশের সেই বুইপান, তুমি আমার ভালোবাসার বাংলাদেশের সেই শব্দ, তুমি আমার ভালোবাসার বাংলাদেশের সেই মণিমাণিক্য, যাকে দেখে প্রত্যেকটা মানুষ মানে ইস লাইক কষ্টি পাথরের মতো, একটা ঘষা দিলে আর একটা মানুষের জীবন চেঞ্জ হয়ে যায় সেরকম। তো এই এই এইভাবে যে সার্ভাইভ করতে পারে মানুষ, এভাবে যে সমস্ত কিছুর বিরুদ্ধে কষ্ট করতে পারে মানুষ, সেটির শিক্ষাটা যারা নেয়নি এখনো আজকের অনুষ্ঠান শুনে হয়তো নিয়ে নেবে। ঘরে প্রবলেম, বাইরে প্রবলেম, ভেতরে প্রবলেম, সব জায়গাতে সমস্যা, তারপরেও যুদ্ধ করতে গিয়ে সে হাল ছেড়ে দেয়নি, জীবন যখন তাকে একেবারে কোণঠাসা করতে করতে জীবনের শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছে, তখন সে হাল ছাড়েনি, তখন সে পিছু পা হয়নি, তখন তার পা পিছলে যায়নি, শেষ মুহূর্তেও সে যুদ্ধ করে গেছে নিজের জন্য, নিজের ইজ্জতের জন্য, নিজের আবরুর জন্য, নিজের প্রেমিক পুরুষের জন্য। নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য। সে চাইলে সামান্য একটু মুহূর্তের দুর্বলতা, একটু সিদ্ধান্তহীনতায় তাকে কিন্তু অনেক ভালো রাখতে পারত, কিন্তু সাময়িক ওই দুর্বলতা সিদ্ধান্তহীনতায় সে কম্প্রোমাইজ করতে চায়নি। আলহামদুলিল্লাহ, যেমন একটা ব্লেসিং মেয়ের সাথে আমার দেখবার সুযোগ হলো। আল্লাহর কাছে, স্রষ্টার কাছে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার মতো একটা পুণ্যবতী একটা মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। সবাই শুধুই আজকের তারিখে বিভিন্ন খারাপ ছেলে এবং মেয়ের বর্ণনা দেয়, আজকের তারিখেও তোমার মতো একটু পুণ্যবতী মেয়ের সাথে স্রষ্টা আমাকে সাক্ষাৎ করিয়ে দিলেন। স্রষ্টাকে সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাই যে তোমার মতো এরকম যুদ্ধতেই একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন, যে ঘরের সাথে ফাইট করেছে, জন্মের পর থেকে তার ভাগ্যের সাথে ফাইট করেছে, সবকিছু তোর সাথে ফাইট করার পরেও সে গিভ আপ করেনি, যখনই পড়েছে তখনই আবার নতুন করে উঠে দাঁড়িয়েছে সামনের দিকে পথ চলার জন্য। স্রষ্টা, আমার মনে হয় তোমার কপালে একটা মানুষের যতগুলো কষ্ট লেখা থাকে সব পর্ব মনে হয় শেষ হয়ে গেছে। সামনের দিনগুলো আমার মনে হয় শুধুই আনন্দের, শুধুই ভালো লাগা, শুধুই সুখে থাকা, শুধুই শান্তিতে থাকা, শুধুই অনেক 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 ভালো থাকা। কি বলবো রিমি, ভালো থাকো।
হ্যাঁ, দোয়া করবেন। আর আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আর কিছু না হোক, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি একটু ভালো থাকতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি অনেক অল্প বয়সে অনেক কিছু দেখে ফেলছি, আল্লাহ যেন আমার আর খারাপ কোনো কিছু যেন না দেখাই, ভালো কিছু দেখার জন্য শুরু করতে চাই। আর আমার হাজব্যান্ড যদি আমার সাথে থাকে আমি সবকিছু করতে পারবো, আমি ওর জন্য সবকিছু করতে পারবো। আমাকে যদি বলে যে ওর জন্য আমাকে প্রাণটাও দিয়ে দিতে হবে, আমি সেটাও পারবো।
গুরু, আপনাকে সামনে রেখে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কখনোই ওকে ছাড়বো না, ইনশাআল্লাহ থাকবো আজীবন ওর সাথে আমি, এবং ভালোভাবে রাখার চেষ্টা করবো। সে আমার কাছ থেকে কখনো ডোমেস্টিক ভায়োলেন্সে শিকার হবে না, কখনো হবে না, কোনোদিনে, মানে আগে তো আমার ভুল কিছু ছিল, সেটা আশা করি ভবিষ্যতে কখনোই হবে না।
যদি তারপরে ভুল করো, মানুষের ভালোবাসা তো আস্তে নষ্ট হবে
না গুরু, আসলে তখন তো মানুষ থাকবো না গুরু, জানোর হয়ে যাবো, জানোরের মতো হয়ে যাবো।
প্লিজ প্লিজ, মানুষের আসলেই প্রেম ভালোবাসা তোর তাহলে আস্থা থাকে
গুরু। যদি আমি আমি একটা মেয়ের বিশ্বাস ভেঙে ফেলি, আরেকটা ছেলে আরেকটা মেয়ের বিশ্বাস ভাঙে, বাবা মেয়ের বিশ্বাস, মেয়ে বাবার বিশ্বাস, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর বিশ্বাস ভেঙে দেয়, তাহলে এই দুনিয়াটা চলবে
কিভাবে? আর সবচেয়ে বড় কথা কি, মেয়েটার জন্য আফসোস হচ্ছে যে জীবনের কোনো ক্যালকুলেশনই মেলেনি
না গুরু, মেলেনি।
পরিবার বলো, বাবা মা বলো, ভাই বোন বলো, কোনো কিছুরই ক্যালকুলেশন মেলেনি, অন্তত স্বামী স্ত্রী ক্যালকুলেশনটা তুমি মিলিয়ে দিও।
ইভেন গুরু, আমি কিন্তু বাড়িতে এখন তো জানে যে ওর সাথে থাকি না আমি, তারপরে কিন্তু বাড়িতে গেলে আমি ওর কথা উঠাই বাড়িতে, কারণ আমি তো ওকে বাড়িতে নিবই ভবিষ্যতে। কিন্তু
সব ঠিক হয়ে যাবে যখন চাকরি করবা, সব তোমার কথা রোজনই বেড়ে যাবে।
হ্যাঁ ওইটাই গুরু, ওই জন্য আর কি করতেছি।
সব অটোমেটিক ঠিক হয়ে যাবে, তখন দেখবা যে তোমার মা তুমি খেয়েছো, চুলে তেল মাখানোর জন্য মানুষ চলে এসেছে রাতের বেলা, ঠিক আছে না? এটা তো বুঝোই, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে, ওভারনাইট সব চেঞ্জ হয়ে যাবে, পুরো গ্রাম চেঞ্জ হয়ে যাবে। মেয়েটা লোক কিছু না, আমরা জানতাম, আমরা এর জন্য চেঞ্জ কিছু করিনি। এই হচ্ছে গ্রাম ভিলেজ পলিটিক্স এর মানে হচ্ছে এরকম, যখন তুমি এম্পাওয়ার্ড হবা। আমি কিন্তু মনে মনে অনেক দোয়া করেছি জানো, যে এই পরিবারটা যেন নষ্ট না হয়, দিস ইজ কল্ড ভিলেজ পলিটিক্স, এরা সব বদলায় যাবে। ভালো থেকো রিমি, ভালো থাকাটা তুমি সত্যি ডিজার্ভ করো, ভালো থেকো। তোমার জন্য খুব আসলে কষ্ট হচ্ছে, তুমি নিজে আমার চোখে পানিও দেখেছো, প্রায় আমার এরকম হয়, বাট এতদিন 10 বছর ধরে গল্প শুনতেছি মানুষের, আমার তো ভিতরটা একটু পুরু হয়ে গেছে না, কিছু বিশেষ বিশেষ মুহূর্তে বেশি চলে আসে। তোমাকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে মেয়েটি, এও তো স্রষ্টার বান্দা, এও তো আমার মতো আর 10 জন মানুষের মতো পৃথিবীতে এসেছে, এর কপালে এত কষ্ট। আর সবচেয়ে বড় কথা কি, ঘরে যখন কষ্ট পায় তখন সান্ত্বনা কিভাবে দেয় সে, যে কষ্টটা তুমি পেয়েছো তোমার বাবার কাছ থেকে। এর আগের আগের প্রোগ্রামে মেয়েটি কষ্ট পেয়েছিল তার মায়ের কাছ থেকে, এটা কি সহ্য করা যায়? বড় শুভ এই যে মা আগায় দিচ্ছে তার সম্পর্কটাকে ঠিক রাখার জন্য তার মেয়েকে অন্য এক পুরুষের কাছে, তো তখন এই মানুষগুলো যাবে কার কাছে আর? হোয়াট এল, তাহলে ওদের ডেস্টিনেশন আর কোথায় থাকলো? কি বলে নিজের মনটা রেবুজ দিবে? এরা তো পৃথিবীতে বেঁচে থাকার সামান্যতম উপলক্ষ আর পাবে না, কোনো কজ থাকবে না পৃথিবীতে বেঁচে থাকার। যেমন ওর কজ আছে, ওর মা ওরে ভালোবাসে, ওর বাপে ভালোবাসে, বন্ধু ভালোবাসে, তুমি ভালোবাসো, তোমার কজ শুধুই ও। ও যদি তোমাকে বিট্রে করে দেয় তাহলে তো তুমি,
এটা একটা প্রাইভেট কথা, সেটা হচ্ছে আমি যদি কখনো বাড়িতে যাই তখন ঘুমাতে পারে না, কখনো ঘুমায় না, রাত সারা রাত জেগে থাকে। আমি হয়তো বাড়িতে গেছি, ঘুমিয়ে পড়েছি,
আর করো না এরকম, করতে পারি না, না চাইলেই পারা যায়, করো না এরকম, আর করো না, আল্লাহ আল্লাহ রাস্তা আর করো না। শেষ করছি রিমি, কিছু বলবে একদম শেষ মুহূর্তে?
আর সবই তো বললাম, আর জীবনে যত কষ্টের কথা বলবো ততই খারাপ লাগবে।
না কোনো কষ্টের কথা না, এখন সবই ভালো লাগার কথা।
এখন ভালো লাগার কথা আমি আর কিছু না, আমি আমার স্বামীকে আমি সংসার করতে চাই, আর কিচ্ছু না।
তাই হবে, শুভ একদম শেষ মুহূর্তে কিছু বলার আছে?
জি গুরু, এটাই যে আমি ওর সাথে থাকবো, আল্লাহ পাক আমাদের সুস্থ সন্তান দিক এবং তাদের সাথে আমরা ভালোভাবে থাকি। আর আমাদের জন্য সবাই অনেক দোয়া করুক, শুভকামনা আসুক অনেক বেশি, আর সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে, এটাই।
ওকে, থ্যাংক ইউ। স্টুডিও লাইভ ছিল বেশ কিছুক্ষণ রিমি এবং শুভর সাথে, আপনারা চাইলে আপলোড করা হয়েছে, দেখতে পারেন, ভিজিট করতে পারেন। আমি এতে সামনে সাইনিং অফ রাইট নাও, সামনে সপ্তাহে আবার দেখা হবে সেই প্রত্যাশায়। অসম্ভব মন খারাপ নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, মাঝেও মন খারাপ ব্যাপারটা ছিল, শুভর পার্সোনালিটির মধ্যে মনে হয় দৃঢ়তা আছে, ওর কথাবার্তা বলা, ওর কনফিডেন্স, ও যেভাবে আমাকে আশ্বস্ত করলো, কেন জানি স্বপ্ন দেখতে মন চাচ্ছে, যে মনে হয় ভবিষ্যতে খারাপ কিছু হবে, বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাআল্লাহ, যা হবে ভালো কিছুই হবে, এরকম কেন জানি এরকম ভাবতে মন চাচ্ছে। বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া, স্পেশালি আমার ইন্সপিরেশন রিমি, যাকে আজকে পাওয়ার পরে মনের মধ্যে শক্তির জায়গাটা আরো অনেক বেশি বেড়ে গেছে। রিমির মতো পরিবারের অনেক মেয়ে কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠান শুনছে, যারা দিনের পর দিন ডিপ্রাইভ হয়েছে শুধু এই কারণে যে মেয়ে হয়ে জন্মেছে, দেখুন তারা হয়তো অনেকেই শুনে নিজেদের কষ্টের সাথে রিমির কষ্টটা মিলিয়ে দেখেছে, এবং মিলিয়ে মনে হয় এরকমই দেখেছে যে না, আমার চাইতে তো এই মেয়েটি কষ্ট বেশি পেয়েছে শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানোর কারণে, কিন্তু মেয়েটি কোনোভাবেই গিভ আপ করেনি, যে কারণে আস্তে আস্তে করে আকাশের মেয়ে কাটতে শুরু করেছে, আস্তে আস্তে করে ভালো লাগার সূর্য উঁকি ঝুঁকি দিচ্ছে, আস্তে আস্তে করে মনে হচ্ছে যে পরিপূর্ণভাবে সূর্যের দেখা মনে হয় মিলবে, ভালো লাগায় ঘুরে যাবে, চারিপাশ উদ্ভাসিত হবে। ঠিক সেরকম ভাবে যারা কষ্টে থাকো, শুধুই মেয়ে হিসেবে পৃথিবীতে জন্মানোর জন্য যারা তোমাদের আশপাশকে কষ্টে বেঁধে রেখেছে, পরিবার এবং বাইরের লোকজন, তাদেরও আশ্বস্ত হতে বলি, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, সবকিছু ঠিক হয়ে যাবে, এবং সুরে বাঁশি বাজবে। আর আমি তোমাদেরকে দেখি তো বড় আহ্লাদ করেই কথাগুলো বলি, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা কে ডাকে এত রাতে ভালোবাসার ফেরিওলা, চলো এসো বন্ধু মাটির টানে, কারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
Exclusively on FusionBD.com.